exclusively on FusionBD.com.
ভালোবাসার বাংলাদেশ বন্ধু, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো। অনেকটা দিন পরে কথা হচ্ছে, উফ কি যে ভালো লাগছে আমার, আসলে অনেক ভালো লাগছে। আর মনের মাঝে অনেক কথা লুকিয়েও আছে, জমে আছে। আর বন্ধু, নিশ্চয়ই আপনার মনেও অনেক কিছু জমে আছে, সব কিছুই শুনতে চাই, জানতে চাই। অবশ্যই জানাবেন এবং শোনাবেন ফোনের মাধ্যমে, এবং জানাবেন আমাদেরকে কমেন্ট করে। তো একে একে বলে দিচ্ছি কিভাবে আপনি সব কিছু জানাবেন। তবে তার আগে ওয়েলকাম করে নিচ্ছি আপনাকে ভালোবাসার বাংলাদেশে। আপনি শুনছেন ঢাকা FM 90.4, দ্য লার্জেস্ট FM রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ। মেঘলা আছে আপনার সাথে, আর সেই কথা জাদুকর গুরু হিতেশাম যথাসময়ে উপস্থিত হয়ে যাবেন স্টুডিওতে। আর আর আমাদের রেগুলার গেস্ট তো আছেনই, থাকছেন, এবং কিছুক্ষণের মধ্যেই আপডেট পেয়ে যাবেন আপনারা আমাদের ফেসবুকের ফ্যান পেজে। তো ভিজিট করুন আমাদেরকে, আমাদের আজকের গেস্টের আপডেট পেতে এবং গেস্ট কে সেটা জানতে, সবকিছু জানতে আপনাকে ভিজিট করতে হবে আমাদের ফেসবুকের ফ্যান পেজে। এবং জানিয়ে দিচ্ছি লিঙ্কটি, সেটি হচ্ছে www.facebook.com/ILoveDhakaFM। এবং যেভাবে আপনি খুঁজে পাবেন সেই কথাটি বলতে চাই, সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইল সার্চ বারে যাবেন এবং টাইপ করবেন DHAKA ঢাকা স্পেস দিয়ে FM স্পেস দিয়ে 90.4 লিখে সার্চ করলেই ঢাকা FM এর অনেকগুলো পেজ আসবে। বাট আপনি সেই পেজটিকেই পিক করবেন যেই পেজে লাইকিং এর পরিমাণ হচ্ছে 2,46,000 প্লাস। ওয়াও! তো বন্ধু, এই পেজে এসে আপনি লাইক করবেন আর আমাদের সাথে থাকবেন সব সময়। আর আমাদের ঢাকা FM এর পেজে লাইক করলে যেটা হবে সেটা হচ্ছে আপনি সময় মানে সমস্ত সময় টাইম টু টাইম আমাদের সমস্ত আপডেট আপনি পেয়ে যাবেন। আর আমাদের যেই পোস্ট আমরা একটু পরে আপলোড করব আমাদের এই ফ্যান পেজে, সেই পোস্টে আপনি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অনেক বেশি করে শেয়ার করবেন যদি আপনি কথা বলতে চান আগামী সপ্তাহে গুরু হিতেশামের সাথে। এবং অবশ্যই আজকে আমরা সেই বন্ধুটাকেই ফোনে নেব যে বন্ধুটি সর্বাধিক শেয়ার করেছিলেন আমাদের ভালোবাসার বাংলাদেশের পোস্ট। তো বন্ধু, আপনিও পিছিয়ে থাকবেন না, অনেক অনেক বেশি করে শেয়ার করবেন, কারণ আপনাকে আমরা ফোনে নিতে চাই আগামী সপ্তাহে গুরু হিতেশামের সাথে কথা বলানোর জন্য। তো আরেকবার বলে দিতে চাই, ফেসবুকের ফ্যান পেজে আপনি কিভাবে ভিজিট করবেন, কিভাবে খুঁজে পাবেন, সেটি হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইল সার্চ বারে যাবেন এবং টাইপ করবেন ঢাকা FM 90.4 লিখে সার্চ করলে অনেকগুলো পেজ আসবে। বাট আপনি সেই পেজ থেকেই বেছে নেবেন যে পেজে লাইকিং এর পরিমাণ 2,46,000 প্লাস। ওকে, সো আমাদের পোস্ট একটু পরে আপডেট করব, আমরা আপলোড করব, সেখানে আপনার কার্যক্রম চালাতে চাই, চালাবেন ইনশাআল্লাহ। আর যেটা বলছিলাম যে আপনার মনের কথা, প্রাণের কথা সব কিছুই কিন্তু জানতে চাই, শুনতে চাই। আর গত সপ্তাহে তো আমি ছিলাম না, খুব মিস করেছি, আপনারাও কি আমাকে মিস করেছেন কিনা সেগুলো প্লিজ জানাবেন। খুব আকুপাকু করছে মনটা জানার জন্য, কারণ অনেক ভালোবাসি তাই। তো যাচ্ছি একটি বিরতিতে, ফিরে যখন আসবো অনেক কিছু থাকবে, কোথাও যাবেন না প্লিজ।
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি স্প্রিং ব্রেকে।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের স্প্রিং ব্রিং সাথে।
এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি টিএসপি মোড়ে, সাথে আছে জনপ্রিয় তারকা মাসিয়া। কেমন কাটছে তার বৈশাখ, শুনবো তার মুখেই।
আরে কয় বৈশাখ, পান্তা ভাত, ইলিশ মাছ, এন্ড সি আই মিন অল রেড, অ্যামেজিং না?
আপা বাংলায় বলেন, বাংলায়
বিকৃতই বাংলায় কি আমরা চেয়েছিলাম কখনোই, তাই নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে শুরু হচ্ছে বাংলা প্রতিযোগিতা ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ। বিস্তারিত জানো নিবন্ধন করো bangladesh.com এ। বাংলায় জাগো ভরপুর।
ভাই দিন তো জমানেন না।
হ্যাঁ দেখতেছেন না, কম্পিউটারে কাজ করতেছি,
আধা ঘন্টা ধরেই তো লাইনে দাঁড়িয়ে আছে।
চেঁচামেচি করবেন না, কাজ করতে দিন
ভাই। হটপনে দুটা না খেলে চিরার গোলাম খেলেন?
মানে
না, মানে আপনি কম্পিউটারে তাস খেলছেন তাই তো হেল্পফুল। হ্যাঁ আপনার চশমায় কম্পিউটারের স্ক্রিন রিফ্লেক্ট করছে। যতক্ষণ ইচ্ছে খেলেন ভাই, আমাদের হাতে অনেক সময়, আমরা আছি। কি বলেন ভাই সব, ভাই তাস খেলুক আমরা দাঁড়িয়ে থাকি নাকি?
আপনি আওয়াজ তুললেই চাপা পড়বে পাকা আওয়াজের চাপাবাজ। তো রিয়েল আওয়াজের জোর দিয়ে চাপাবাজি থামাতেই আতঙ্কাম, আতঙ্কাও আওয়াজ বাড়াও।
মিলে গেলে খাপের খা, লাইফটা হয় তাই না? হাতে নাও ফোন, ওয়াল্ড কাপ। হবে যত খুশি মেতে থাকো যত খুশি কথা বলো যত খুশি মেতে থাকো কথা বলো নির্দিষ্ট হ্যান্ডসেটে সর্বোচ্চ 15 GB ইন্টারনেট 390 মিনিট রবি ও এয়ারটেল নম্বরে এবং 150 মিনিট অন্য অপারেটরে বিস্তারিত rubi.com.bd তৈরি করছি নাম্বার ওয়ান নেটওয়ার্ক রবি
নীল সামারি যেতে
7 ঘন্টা 55 মিনিট 356 কিলোমিটার
ওকে বাট টিকিট
7টা বাসে 4টা 8টা বাসে 6টা সিট এখনো আছে
বাট ভয়াবহ ঠান্ডা
দিনে 26 রাতে 13 ডিগ্রি
তাই বলে এত ফাল
আমার হাতে বাংলাদেশের 1 নম্বর নেটওয়ার্ক
সুপার স্পিড 3G নিয়ে সব সময় প্রস্তুত গ্রামীণ ফোন চলো বহুদূর
পরিচয় আমার রক্তে রাঙানো বর্ণমালায় আমার পরিচয় লাল সবুজে আঁকা আমার স্বাধীনতায় আমার পরিচয় আমার জয়ের অনুপ্রেরণা
এই পরিচয় তুলে ধরতেই দেশের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি J2 সিরিজ আছে আপনার পাশে এক আকর্ষণীয় গিফট বক্স নিয়ে আর আছে রবি ও এয়ারটেলের বান্ডেল অফার
মিলে গেলে খাপের খা লাইফটা হয় তাই না হাতে নাও ফোন ওয়ালটন রবির বোনাস হবে যত খুশি নেচে থাকো যত খুশি কথা বলো যত খুশি নেচে থাকো কথা বলো
নির্দিষ্ট হ্যান্ডসেটে সর্বোচ্চ 15 GB ইন্টারনেট 390 মিনিট রবি ও এয়ারটেল নম্বরে এবং 150 মিনিট অন্য অপারেটরে বিস্তারিত rubi.com.bd তৈরি করছি নাম্বার ওয়ান নেটওয়ার্ক রবি
নীল সামারি যেতে
7 ঘন্টা 55 মিনিট 356 কিলোমিটার
ওকে বাট টিকিট
7টা বাসে 4টা 8টা বাসে 6টা সিট এখনো আছে
বাট ভয়াবহ ঠান্ডা
দিনে 26 রাতে 13 ডিগ্রি
তাই বলে এত ফাল
আমার হাতে বাংলাদেশের 1 নম্বর নেটওয়ার্ক
সুপার স্পিড 3G নিয়ে সব সময় প্রস্তুত গ্রামীণ ফোন চলো বহুদূর
দাদু এখন তোমাকে নাচতে হবে
কেন সম্ভব না দাদু
একটু চাপ দাও আসল মজা নাও ঠিক যেমন ফ্রুটবিল একটু চাপ দিলেই বেরিয়ে আসবে রসালো ফলের দুরন্ত স্বাদ ফ্রুটবিল আসল মজা ভেতরে
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে হ্যাঁ এক্স্যাক্টলি আর আছেন এই মুহূর্তে আমাদের সাথে রানা উনি আমাদেরকে কুষ্টিয়া থেকে শুনছেন এবং জানিয়েছেন যে শুনতেই থাকবেন এবং অনেক বন্ধুদেরকে নিয়ে আমাদের এই অনুষ্ঠানটি শুনছেন তো বন্ধু আপনি নিশ্চয়ই শুনছেন আমাদেরকে যারা মাত্র জয়েন করলেন তাদেরকে বলতে চাই আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 দ্য লার্জেস্ট এফএম রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ এবং চলছে আপনারই ভালো লাগার অনুষ্ঠান ভালোবাসার বাংলাদেশ আছি মেঘলা এবং অবশ্যই থাকবেন সেই মানুষটি গুরু হেতেশাম এবং আজকে আমাদের অতিথি বন্ধু তো থাকছেনই অলরেডি ফেসবুকে তার আপডেট দিয়ে দিয়েছি ফটোগ্রাফ সহ চমৎকার একটি ফটোগ্রাফ তো যারা এখনো জয়েন করেননি ফেসবুকে এখনো ভিজিট করেননি তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের ফেসবুকের ফ্যান পেজে ভিজিট করুন এবং আমাদের এই পোস্টে লাইক করুন কমেন্টস করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন আমাদের এই পোস্টটিকে বেশি বেশি করে সমৃদ্ধ করুন তো বন্ধু জানিয়ে দিতে চাই কিভাবে আপনি আমাদের এই পেজটি খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে সার্চ বারে যাবেন এবং টাইপ করবেন DHAKA ঢাকা আমরা পোস্ট আপলোড করে দিয়েছি তো প্লিজ আমাদের অতিথি বন্ধু ফটোগ্রাফ দেখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং অনেক বেশি করে শেয়ার করুন। যে বন্ধুটি সর্বাধিক আমাদের এই পোস্ট শেয়ার করবেন সেই বন্ধুটি কিন্তু সুযোগ পাবেন আগামী সপ্তাহে গুরু হিতেশনের সাথে কথা বলবার। এবং আজকেও কিন্তু আমরা একজন বন্ধুকে সিলেক্ট করেছি, একজন সৌভাগ্যবান বন্ধু যিনি আজকে কথা বলার সুযোগ পাচ্ছেন গুরু হিতেশনের সাথে। ওকে, গুরু অনেয়ারে চলে আসলেই আমরা অবশ্যই সেই বন্ধুটিকে কল করব স্টুডিও থেকে। সো দেখি নিই কারা কারা কমেন্ট করেছেন এই মুহূর্তে আছেন আমার সাথে। ওকে, রূপ, ওয়াও চমৎকার নাম। অ্যান্ড আছেন মোহাম্মদ নিঝুম, লিখেছেন যে অপেক্ষা করছি, রাকিব আছেন আমাদের সাথে এবং মিরপুর রূপনগর থেকে জয়েন হয়েছেন, আব্দুল রাজ্জাক এবং মোজাম্মেল, আসাদও আছেন, স্পর্শ আছেন টঙ্গী থেকে এবং আছেন বিলাস মাগবাজার থেকে, সোহাগ ইসলাম লিখেছেন মাশাল্লাহ নাইস পিক আপু, মানে নাইস পিকচার আপু, তার মানে আমাদের অতিথি বন্ধুর যে ফটোগ্রাফ দিয়েছি ওটা দেখে কমেন্ট করেছেন। অ্যান্ড আছেন এই মুহূর্তে আমাদের সাথে ইস্তি, রিমিও আছেন আমাদের সাথে এবং আছেন তানভীর সালেহিন। ওকে, এবং যুক্ত হয়েছেন এই মুহূর্তে ফারুক আহমেদ, উনি অপেক্ষা করছেন সেটাই জানিয়েছেন, আশিক মন্ডল আছেন আমাদের সাথে, লিখেছেন যে সাথে আছি সবসময়, রাফিয়া রাফি যুক্ত হয়েছেন। ওকে, উনি একটু কোয়েশ্চেন করেছেন, লিখেছেন সত্যিকারের ভালোবাসায় এত কষ্ট কেন, আসলে কষ্ট কেন, কষ্ট কেন ভালোবাসায়। আছেন মোহাম্মদ রাশেদ, আমাদেরকে হ্যালো জানিয়েছেন, হ্যালো। টি এ তানিয়া যুক্ত হয়েছেন, আমরা কেমন আছি জানতে চেয়েছেন, অনেক অনেক ভালো আছি। এবং আছেন এই মুহূর্তে আকাশ, উনি কুড়িগ্রাম থেকে আমাদেরকে শুনছেন, চিটাগং থেকে আমাদেরকে শুনছেন, অলস। ওকে, এবং আছেন আমাদের সাথে রেদওয়ান, উনি আমাদেরকে যশোর থেকে শুনছেন, লিজা আছেন খুলনা থেকে এবং সিলেট থেকে যুক্ত হয়েছেন, দুবাইয়ের লিয়াকত যুক্ত হয়েছেন আমাদের সাথে, ময়মনসিংহ থেকে, নরসিংদী থেকে আছেন রোমান আহমেদ এবং প্লাবন সরকার আছেন আমাদের সাথে, গাজীপুর থেকে টিটু আমাদের সাথে যুক্ত হয়েছেন, উনি ঢাকা যাত্রাবাড়ি থেকে, এবং সজল আছেন আমাদের সাথে এবং শিশির হাসান উনি যুক্ত হয়েছেন মৌলভি বাজার থেকে। অ্যান্ড এই মুহূর্তে আছেন আমাদের সাথে কবিতা, উনি সিঙ্গাপুর থেকে আমাদেরকে লিখছেন, কমেন্ট করছেন। সো বন্ধু, আপনি অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন এবং আপনাকে আর একবার বলে দিতে চাই কিভাবে ভিজিট করবেন আমাদের ফেসবুকের ফ্যান পেজ, এবং সেটি বলছি, আপনি আপনার ফেসবুক প্রোফাইলে সার্চ বারে যাবেন এবং টাইপ করবেন ঢাকা এফ এম 90.4, লিখে সার্চ করলে ঢাকা এফ এম এর অনেকগুলো পেজ আসবে, বাট আপনি সেই পেজ থেকে বেছে নেবেন যেই পেজে লাইকিং এর পরিমাণ 2,47,000 প্লাস। তো বন্ধু, সেখান থেকে এসে আপনি লাইক করবেন এবং অবশ্যই আমাদের যে পোস্ট আপলোড করেছি ভালোবাসা বাংলাদেশে সেই পোস্টে আপনি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অনেক বেশি বেশি করে। যে বন্ধুটি আজকে সর্বাধিক আমাদের এই পোস্ট শেয়ার করবেন সেই বন্ধুটি সুযোগ পাবেন আগামী সপ্তাহে গুরু হিতেশনের সাথে কথা বলবার। ওকে, সো আরেকবার রিফ্রেশ দিয়ে দেখে নিতে চাই কারা কারা কানেক্টেড হলেন আমাদের সাথে ফেসবুকের ফ্যান পেজে। আর অতিথি বন্ধুর চমৎকার একটি ফটোগ্রাফ আমরা দিয়েছি আমাদের ফেসবুকের ফ্যান পেজে, সো প্লিজ ভিজিট করুন এবং লাইক করুন এবং কমেন্ট করুন। ওকে, আজকের অতিথি বন্ধুর নাম কিন্তু সূচনা, খুব সুন্দর লাগছে সূচনাকে। এবং রোমান আহমেদ আছেন আমাদের সাথে, গুরু কেমন আছেন জানতে চেয়েছেন এবং যুক্ত হয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে, মার্জিয়া, ইমাম হাসান আছেন এবং যুক্ত হয়েছেন এই মুহূর্তে নিবির। ওকে বন্ধু, সাথেই থাকুন, একটু পরে ফিরবো, কারণ যেতে হচ্ছে ছোট্ট একটা বিরতিতে, ফিরছি যখন তখন অনেক কিছু দেখছি।
শুনছেন ঢাকা এফ এম 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিং টিং স্বাদে টুইং টুইং।
আমার পরিচয় আমার রক্তে রাঙানো বর্ণমালায়, আমার পরিচয় আমার
এই পরিচয় তুলে ধরতেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি J2 সিরিজ আছে আপনার পাশে এক আকর্ষণীয় গিফট বক্স নিয়ে, আরো আছে রবিও এয়ারটেলের বান্ডেল অফার।
ভাই, বিলটা জমা নেন না?
হ্যাঁ, দেখতেছেন না কম্পিউটারে কাজ করতেছি,
আধা ঘন্টা ধরেই তো লাইনে দাঁড়িয়ে আছে।
চেঁচামেচি করবেন না, কাজ করতে দিন
ভাই। হটতনে দুটা না খেলে চিরাল গোলাম খেলেন?
মানে
না, মানে আপনি কম্পিউটারে তাস খেলছেন, তাই একটু হেল্প করুন।
ঠিকই বলো এসব।
হ্যাঁ, আপনার চশমায় কম্পিউটারের স্ক্রিন রিফ্লেক্ট করছে।
যতক্ষণ ইচ্ছে খেলেন ভাই,
আমাদের হাতে অনেক সময়,
আমরা আছি।
কি বলেন ভাই সব
ভাই তাস খেলু
আমরা দাঁড়িয়ে থাকি নাকি
আপনি আওয়াজ তুললেই চাপা পড়বে ফাঁকা আওয়াজের চাপাবাজ তো রিয়েল আওয়াজের জোর দিয়ে চাপাবাজি থামাবেন এটম গাম এটম খাও আওয়াজ বাড়াও
মিলে গেলেই খাপের খা লাইফটা হয় সাইন আপ হাতে নাও ফোন ওয়েলকাম রবির বোনাস হবে
নির্দিষ্ট হ্যান্ডসেটে সর্বোচ্চ 15 GB ইন্টারনেট 390 মিনিট রবি ও এয়ারটেল নম্বরে এবং 150 মিনিট অন্য অপারেটরে বিস্তারিত rumi.com.bd তৈরি করছি নাম্বার ওয়ান নেটওয়ার্ক রবি
মেইল সামারি যেতে
7 ঘন্টা 55 মিনিট 356 কিলোমিটার
ওকে বাট টিকিট
7টা বাসে 4টা 8টা বাসে 6টা সিট এখনো আছে
বাট ভয়াবহ ঠান্ডা
দিনে 26 রাতে 13 ডিগ্রি
তাই বলে এত ফল
আমার হাতে বাংলাদেশের 1 নম্বর নেটওয়ার্ক
সুপার স্পিড 3G নিয়ে সব সময় প্রস্তুত গ্রামীণ ফোন চলো বহুদূর
পরিচয় আমার রক্তে রাঙানো বর্ণমালায় আমার পরিচয় লাল সবুজে আতাবাদ স্বাধীনতায় আমার পরিচয় আমার জয়ের অনুপ্রেরণা
আগেই পরিচয় তুলে ধরতে দেশের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি J2 সিরিজ আছে আপনার পাশে এক আকর্ষণীয় গিফট বক্স নিয়ে আর আছে রবি এয়ারটেলের বান্ডেল অফার
একটু
চাপ দাও আসল মজা নাও ঠিক যেমন ফ্রুটবিল একটু চাপ দিলেই বেরিয়ে আসবে রসালো ফলের দুরন্ত স্বাদ ফ্রুটবিল আসল মজা ভেতরে
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টুইং টুইং স্বাদে
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে
এক্স্যাক্টলি বন্ধু শুনছেন আপনি ভালোবাসার বাংলাদেশ আমাদের এই অনুষ্ঠানটি আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 থেকে আর এই মুহূর্তে আছেন অনেক বন্ধু আমার সাথে ফেসবুকে কানেক্টেড হয়েছেন আছেন চন্দন কুমার রায় লিখেছেন যে লাভ ইউ গুরু এবং আছেন নাজমিন তানজিলা ওকে উনি যুক্ত হয়েছেন আমাদের সাথে ওকে ভৈরব থেকে অ্যান্ড আছেন আনোয়ার হোসেন উনি আমাদেরকে শুনছেন সিলেট থেকে মৌলভীবাজার থেকে আছেন আমাদের সাথে হৃদয় এবং আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন মোহাম্মদ মানিক উনি রংপুর কুড়িগ্রাম থেকে আমাদেরকে শুনছেন অনেকগুলো বন্ধুকে নিয়ে এবং মোসাদ্দিক উল ইসলাম আমাদের সাথে আছেন এবং যুক্ত হয়েছেন এই মুহূর্তে আব্দুর রহমান ওকে তো যেটা করতে হবে বন্ধু আপনাকে এভাবে কমেন্ট করতে হবে আমাদের ফেসবুকের ফ্যান পেজে ভিজিট করতে হবে তাই জানিয়ে দিতে চাই কিভাবে খুঁজে পাবেন আমাদের এই ফেসবুকের ফ্যান পেজ সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের সার্চ বারে যাবেন এবং টাইপ করবেন ঢাকা এফএম 90.4 লিখে সার্চ করলেই ঢাকা এফএম এর অনেকগুলো পেজ আসবে বাট আপনি সেই পেজটিকে বেছে নেবেন যে পেজে লাইকিং এর পরিমাণ হচ্ছে 2,47,000 প্লাস ওকে একেবারে ইজি তো বন্ধু সেই পেজে লাইক করুন এবং আমাদের সাথে থাকুন সবসময় এবং আমাদের ভালোবাসার বাংলাদেশে যে পোস্ট আমরা আপলোড করেছি আজকের অতিথি বন্ধুর ছবি দিয়ে সেই পোস্টে অবশ্যই আপনি লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং আছেন আমাদের সাথে এই মুহূর্তে আপন লিখেছেন যে কখন গুরুকে ওয়েলকাম করা হবে সেই জন্য অপেক্ষা করছি এবং রনি মাহমুদ রংপুর থেকে শুনছেন সেই কথাটি লিখেছেন যে প্লিজ তাড়াতাড়ি ওয়েলকাম করো গুরু হিতেশামকে এবং নয়নও আছেন এবং লিখেছেন যে আপু গত সপ্তাহে খুব মিস করেছি আপনাদের সবাইকে কারণ উনি অনুষ্ঠানটি শুনতে পাননি তো আমি আর অপেক্ষা করাতে চাই না বন্ধু বিকজ
চলো আকাশ ছুঁয়ে দেখি চলো সবুজ দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে কানে বলি যা আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। আচ্ছা এত রাতে কি ডাকি, কার আওয়াজ শোনা যায় ভালোবাসার ফেরিওয়ালা, চলো এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। দেশ এবং দেশের বাইরে থেকে যারা যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন, এই ভালোবাসার বাংলাদেশের কমিউনিটির সাথে যারা সম্পৃক্ত আছেন, যারা আমাদেরকে শুনছেন ঢাকা FM 90.4 এর নেটওয়ার্কের মধ্যে দেশের ভেতরে, অথবা দেশের বাইরে থেকে যারা আমাদের অনলাইনের মাধ্যমে www.dhakafm904.com স্ট্রিমিং করে শুনছেন, সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সবার জন্য প্রাণ ধরা প্রার্থনা, প্রত্যেকটি প্রাণ ধরে উঠুক ভালো লাগানি, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।
অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর সেই কথাগুলোই, এবং বন্ধুরা কিন্তু কমেন্টে সেই কথাগুলো বারবার কমেন্ট আকারে লিখেন এবং আমাদেরকে ফোনেও মাঝে মাঝে শোনান। এবং আজকে এই মুহূর্তে আমাদের সাথে জিয়াউর রহমান যুক্ত হয়েছেন এবং লিখেছেন যে আমি আসলে গত সপ্তাহের আগের সপ্তাহে যে বইমেলায় যাওয়ার কথা ছিল সেটা উনি মিস করেছেন, কারণ উনি বহু দূরে থাকেন রংপুরে, তো বৃহস্পতিবার রাতে শুনে শুক্রবারে উনার পক্ষে আসা সম্ভব হয়নি এবং উনি খুবই মিস করেছেন বিষয়টাকে। আর গুরু হিতেশ্যামকে উনি প্রচন্ড শ্রদ্ধা করেন, ভালোবাসেন, এবং সেই সময়টা উনি খুব চেয়েছেন যে গুরু হিতেশ্যামের সাথে থাকতে বইমেলাতে, কিন্তু সেটাতে উনি থাকতে পারেননি, এটাতে অনেক মিস করেছেন, সেই কথাগুলোই লিখেছেন অনেকবার করে কমেন্টে। এবং সুজয় বিশ্বাস আছেন, উনি গুরুকে জানিয়েছেন সালাম এবং লাভ ইউ বলেছেন, এবং আছেন এই মুহূর্তে শামিম হক, আজকে উনি আমাদের সাথে আছেন সেটাই লিখেছেন, এবং লতিফও আছেন আমাদের সাথে, গুরুকে অসংখ্য শ্রদ্ধা জানিয়েছেন, সালাম জানিয়েছেন এবং বলেছেন যে সমস্ত কার্যক্রমের সাথে উনি থাকতে চান, গুরুর সাথে থাকতে চান, গুরু কিছু যদি বলেন।
ভালো লাগে এই ভালোবাসা, ভালো লাগে এই ভালোবাসা, ভালো লাগে এই আবেগ খনন মত্ততা, চারপাশ দেখি আর ভাবি জন্মান্তরে কোন মায়ায় আমি বুঝেছি, মগজে তো নয় বন্ধু আমি যে তোমাদের মনে থাকতে এসেছি।
ওয়াও, বাহ বাহ বাহ, চমৎকার।
বিভিন্ন মাধ্যম দিয়ে যেভাবে ভালোবাসার বাংলাদেশের সাথে এক অন্যরকম ভালোবাসায় সবাই যুক্ত হচ্ছে, তার রিটার্নে এই কথাগুলো আমার ডেডিকেট করা বা আমার বন্ধুদের উদ্দেশ্যে বলা। আসলেই ভালো লাগে এই ভালোবাসা, ভালো লাগে এই আবেক্ষণ উন্মুক্ততা, চারপাশ দেখি আর ভাবি জন্মান্তরের এই কোন মায়ায় আমি মজেছি, মগজে তো নয় বন্ধু আমি যে তোমাদের মনে থাকতে এসেছি।
কি করে আসে এসব কথা, আমার কেন আসে না, কেন এরকম হয় আমার মাথায়, কেন এসব কথা ঢুকে না, এত সুন্দর কথা কিভাবে সাজায় মানুষ, এই জন্যই তিনি গুরু ডেফিনেটলি। কিছু কমেন্ট আরো পড়তে চাই, যেমন জান্নাত আছেন আমাদের সাথে, গুরুর সেই কথাগুলো আবার শুনতে চান উনি, আর আছেন এই মুহূর্তে আমাদের সাথে অপু রায়, উনি আমাদেরকে শুনছেন ইন্ডিয়া থেকে, বাট কোন ঠিক জায়গা থেকে সেটা লেখেননি। এবং আছেন এই মুহূর্তে রোজিনা আফরিন, উনি আমাদেরকে মিস করছেন কারণ উনি আজকে আমাদের অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন না, উনি রাজশাহী থেকে আমাদের অনুষ্ঠানটি শুনছেন। নূর হোসেন আমাদেরকে কমেন্ট করেছেন, চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো বাংলাদেশটাকে বুকের মাঝে ধারণ করি, গুরু আপনি যদি আবার বলেন, কারণ একজন বন্ধু শুনতে চেয়েছিলেন।
চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো সবুজ দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয় তোমার চোখে রাখি চোখ, কানে কানে বলি যান আমি তোমাকে অনেক ভালোবাসি। প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। আচ্ছা কি ডাকে এত রাতে, কার আওয়াজ শুনি, ভালোবাসার ফেরিওয়ালা? চলো এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
অসম্ভব সুন্দর, অসম্ভব। এবং জব্বার খান আছেন আমাদের সাথে, এবং মোহাম্মদ নাজমুল ইসলাম যুক্ত হয়েছেন আমাদের সাথে খুলনা থেকে, এবং রাজশাহী থেকে আছেন জাবের হোসেন, লিয়াকত আছেন আমাদের সাথে কুমিল্লা থেকে, আরিয়ান যুক্ত হয়েছেন ঢাকা থেকে, এবং প্রেম কুমার গাজীপুর থেকে আমাদেরকে কমেন্ট করছেন। আর বন্ধু বেশি বেশি করে আমাদের এই ফেসবুকের ফ্যান পেজে যে আমরা পোস্ট আপলোড করেছি সেটা শেয়ার করুন, যদি আপনি কথা বলতে চান আগামী সপ্তাহে গুরু এহতেশামের সাথে। তো আপনাকে বলে দিতে চাই কিভাবে আপনি আমাদের ফেসবুকের ফ্যান পেজটি ভিজিট করবেন, সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে সার্চ বারে যাবেন এবং টাইপ করবেন ঢাকা এফএম 90.4। লিখে সার্চ করলেই ঢাকা এফএম এর অনেকগুলো পেজ আসবে, বাট আপনি সেই পেজে পিক করবেন যে পেজে লাইকিং এর পরিমাণ 2,48,000 প্লাস, ওয়াও। তো সেই পেজ আপনি লাইক করবেন এবং আমাদের সাথে থাকবেন সবসময়, এবং ভালোবাসার বাংলাদেশের পোস্টে আপনি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজকে কিন্তু আমাদের রেগুলার গেস্ট আছেন এবং অলরেডি তার ফটোগ্রাফ আমরা আপলোড করেছি আমাদের ফেসবুকের ফ্যান পেজে, সো প্লিজ সেই ফটোটি দেখতে আপনি ভিজিট করুন আমাদের ফেসবুকের ফ্যান পেজে। এবং আমরা একটি ফোন কলে যাচ্ছি, একটি বন্ধুকে আমরা নিচ্ছি যে বন্ধুটি সর্বাধিক আমাদের পোস্ট শেয়ার করেছিলেন।
এক্স্যাক্টলি, তাদের প্রশ্নে সবসময় অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা থাকে, কারণ আসলে বহু মানুষের মধ্যে থেকে, বহু ভালোবাসা মানুষের মধ্যে থেকে তারা বিজয় ছিনিয়ে নেয় আমাদের সাথে যুক্ত হবার জন্য।
এক্স্যাক্টলি। আর এই মুহূর্তে আমার একটা গানের কথা খুব মনে পড়ছে, গানটা শুনতে শুনতে কি বন্ধুটাকে নিতে পারি?
হ্যাঁ নিতেই পারি।
ওকে, গানটা প্লে করছি।
If you want, then you can dedicate the song to me.
Okay, of course. It's a guru the song ke ami dedicate korna. Wow, fantastic.
खातिर तड़पे पहले से ही, क्या उसे तड़पाना, ओ सालिमा, ओ सालिमा। जो तेरे इश्क में बहका पहले से ही, क्या उसे बहकाना।
हेलो, अस्सलाम वालेकुम, के बोलछेन, कोथा थेके बोलछेन? हेलो, अस्सलाम वालेकुम।
वालेकुम अस्सलाम ग्रो, अस्सलाम वालेकुम।
वालेकुम अस्सलाम, के बोलछेन, कोथा थेके बोलछेन?
গ্রো, আমার নাম এমডি রোমান ইসলাম, আমি বগুড়া থেকে বলছি। আমার গ্রামের বাসা কারোইল।
কারোইল বগুড়া থেকে এমডি রোমান ইসলাম?
হ্যাঁ, এমডি রোমান ইসলাম।
রোমান ইসলাম, রোমান আপনাকে সাথে নিয়ে গানটা শুনি। রোমেল, কখনো কোনোদিন প্রেমে পড়েছেন?
জি ভাইয়া।
বলি, কারো কোনোদিন প্রেমে পড়েছেন?
বুঝতে পারছি না।
বলি, কখনো কারো প্রেমে পড়েছেন?
হ্যাঁ গুরু, পড়ছিলাম।
কাউকে কখনো ভালোবেসেছেন মন দিয়ে?
আমি ভালোবেসেছিলাম, এখনো বাসি, বা সে আমাকে ভুলে এসে
বলেননি প্রাণ খুলে তাকে কখনোই? থ্রি ম্যাজিক্যাল ওয়ার্ড, সেই সেন্টেন্সটা, আই লাভ ইউ, বলা হয়নি?
আমি বলছি গুরু।
ওকে, গানটা শুনি।
ওকে।
সে মেয়েটির উষ্ণ স্পর্শে রিক্সায় বসেছেন, বসন্তের দারুণ বাতাস এলোমেলো করেছে, সন্ধ্যার পরে কেবল অন্ধকার চারিদিকে ছড়িয়ে পড়েছে, এরকম মুহূর্ত কখনো কাটেনি আপনাদের মধ্যে?
গো আমি সেভাবে পাশাপাশি রিক্সায় বসি না, বা
সে ভালোবাসা টিকবে কেমনে বলেন রোমান?
जो तेरी खातिर तड़पे पहले से ही क्या उसे तड़पा रहा ओ सालिमा ओ सालिमा
রোমান, প্রেম অদ্ভুত সুন্দর একটা জিনিস, দারুণ চমৎকার একটা অনুভূতির নাম। যদি মন খারাপ করার কোনো কারণ নাই রোমান, যে গেছে তাকে যেতে দেন, কখনোই হয়তো আপনার ছিল না। হাতটা খালি রাখেন রোমান, পৃথিবীতে জীবনে কোনো এক বাকে যে আপনাকে চরমভাবে ভালোবাসবে সে হয়তো অপেক্ষায় আছে। হাতটা যদি খালি না থাকে হাতটা ধরবে কিভাবে, ভালোবাসা প্রতিস্থাপিতই বা হবে কিভাবে? ওকে রোমান?
হ্যাঁ গুরু, হ্যাঁ।
শেষ হয়ে গেল?
হ্যাঁ, এত রোমান্টিক, বা তার একটা রোমান্টিক মিউজিক শুরু হয়ে গেছে, চমৎকার।
রোমান, অনেক অনেক ভালো লাগা, অনেক অনেক ভালোবাসার সাথে স্বাগত জানাচ্ছি আপনাকে ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে। আপনি হচ্ছেন সেই ব্যক্তি যে অনেকের মধ্য থেকে হাজারো হাজারো শেয়ারিং হয় আমাদের ভালোবাসা বাংলাদেশে যুক্ত থাকবার জন্য, তাদের মধ্য থেকে আপনি ছিনিয়ে নিয়েছেন আপনার আপনার সম্পৃক্ততা আপনি আদায় করে নিয়েছেন, যাতে করে আমরা আপনাকে সাথে নিয়ে ভালোবাসা বাংলাদেশের এই সময়টুকু পার করতে পারি। তো কংগ্রেচুলেশন অন সেকেন্ড, এবং কেমন অনুভূতি হচ্ছে এখন ভালোবাসা বাংলাদেশের সাথে?
হ্যাঁ গ্রো, আমি খুব এক্সাইটেড, আপনাকে বোঝাতে পারছি না, আমি এত খুশি। আমি কতদিন চেষ্টা করছি, অনেক অপেক্ষায় ছিলাম আমি কবে আপনার সাথে কথা বলবো, কবে আমার মনে মানে দুইটার কথা আপনার সাথে শেয়ার করতে পারবো। আমি আপনি অনেক আগ্রহ অনেক আগ্রহে বসেছিলাম যে কখন ফোন দিবেন। খুব 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 খুশি হচ্ছি আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে বসে আছি। আমার সঙ্গে আছে,
সাথে কে কে আছে পরিচয় করিয়ে দিন।
হ্যাঁ,
হাসলো, ওকে আগে ওর নামটা আগে বলেন, যত রকম আছে না ওদের প্রতি আমার দুর্বলতা বেশি, কারণ আমার
যে হাসছে ওর নাম হচ্ছে এমডি আনোয়ার হোসেন।
আনোয়ার, এই আনোয়ারের মতো ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আমার আমার ব্যাচের মধ্যে সবচেয়ে ফটকা ক্যারেক্টার হচ্ছে আমি। তো যারা বেশি একটু ফটকা টাইপের ওদের প্রশ্ন আমার দুর্বলতা আবার একটু বেশি। আনোয়ার ফোনে আসেন। আনোয়ার,
ওকে গুরু, আমার ফ্রেন্ডদেরকে দিচ্ছি,
আনোয়ারকে দেন।
ওকে গুরু,
ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে সবচেয়ে বেস্ট হাসি হচ্ছে ওয়ার্ল্ড এ আমার পরিচিত একজনের, আপনাকে সে হাসিটা শোনায়। 1 2 3 গো। আমি বুঝতেছি আপনার মধ্যে একটা ভাঙচুর একটা ভালো লাগা তৈরি হয়েছে, আমি জানি আপনি ডিমান্ড করবেন। তো কিছু চাওয়ার আগে আরেকবার দিচ্ছি, 1 2 3 গো। একটা কথা পরে বলেন, তার আগে আরেকটা তথ্য দিয়ে দিই, বারাক ওবামা থেকে ট্রাম্প পর্যন্ত সবাই $1 মিলিয়ন অ্যাকাউন্টে ট্রান্সফার করে হাসিটা শুনবার জন্য। আপনাকে বিনা পয়সায় শুনিয়েছি, থার্ড টাইম আরেকবার শুনিয়ে দিচ্ছি। রে কবে?
ওহ, থ্যাঙ্কস গুরু, থ্যাঙ্স।
ঠিক আছে, মরে যান আপনি একটা ভালো রকমের হাত কাটা নিয়ে।
আমি তো বন্ধ হয়ে গেলাম।
জি, অনেক বড় ভালো লাগার রকমের একটা হার্ট অ্যাটাক নিয়ে আপনি মারা যান। ওকে, কি বলতে চাচ্ছিলেন বলেন। আনোয়ার, কথা হারিয়ে ফেলেছেন, দম নেন, পানি থাকলে খান, এবার বলেন।
না হুজুর,
শব্দ দিয়েন মানে বুঝতে পারি
ভুল হয়ে গেছে তো।
এবার
বলতেছি যে আপুর হাসিটা এত সুন্দর মানে বুঝাতে পারবো না।
আচ্ছা বুঝানোর দরকার নাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আনোয়ার।
এবং থাকি মানে নিয়মিত শুনি আর কি।
রোমান
আমিও তো এবার পরীক্ষার্থী আর আমার মানে এই এফএম এর যত ফ্রেন্ড আছে আর কি সবাই তো আমরা পড়াশোনা নিয়ে ব্যস্ত, তারপর মানে তার পাগাও আমরা এফএম শুনি, যেহেতু এফএম কে আমরা খুব ভালোবাসি।
ওকে কে কে আছে নামগুলো শুধু একটু বলেন, রোমানকে একটু দেন।
ও আমার সাথে আরো মানে আরো একজন নতুন ফ্রেন্ড যোগ হলো, তার নাম হচ্ছে সুমন।
ওকে
আমরা মানে সেমিয়ারে মানে একই সাথে পড়ি তো, আরেকজন হচ্ছে তানভীর, মানে সবাই আমরা খুব ক্লোজ ফ্রেন্ড।
ওকে তানভীর সুমন সবাইকে অনেক অনেক ভালো লাগে।
হ্যাঁ
রোমানকে একটু দেন। ঝাঁপ দিব বলো কিছু কি চাই
গুরু। ফার্স্টে আরেকটা জিনিস চাই, আমি আপুর হাসিটা আরেকটু আর শুনতে চাই, আপুর হাসিটা শুনে খুব মুগ্ধ হয়ে গেছি।
আমি তো আগেই বললাম যে কয়েক মিলিয়ন ডলার এখানে ট্রান্সফার করা হয় প্রত্যেকটা হাসি শুনবার জন্য, ট্রাম্প দেন ওবামা ওরা সবাই তাকায় থাকে হাসি শুনবার জন্য, বিনা পয়সায় পাচ্ছ দেখে এখন বারবার শুনতে চাইবে এটা তো কেমন হলো। ওকে এই হাসির হোলসেল কিন্তু শুধুমাত্র গুরু হেতেশ্যামের কাছে, অন্য কোন সুইচে এই হাসি কিন্তু শোনা যাবে না। মেঘলা তুই কি জানিস যে গত প্রোগ্রামে আমি রেকর্ডেড হাসি শোনাইছি তোর? হ্যাঁ কত ইম্পর্টেন্ট তুই দেখ। আমি বললাম যে আমি তো কথা খুঁজে পাচ্ছি না ঠিক, ওই ইটা আসতেছে না আর কি, মজমাটা জমতেছে না। মেঘলা হাসিটা একটু শোনানো হোক, রেকর্ডেড থেকে আর্কাইভ থেকে বের করে সে মিলিয়ন ডলার হাসিটা শোনানো হয়েছে, এটা কপিরাইট করে নিবি রাইট।
ওকে
রোমান শেষবারের জন্য তোমার জন্য।
ওকে গুরু
1 2 3 কম মেঘলা, দেখো কয়টা গ্লাস ভাঙলো এখানে।
থ্যাংক ইউ আপুকে আরেকবার হাসি দেওয়ার জন্য।
আর তো দিতে বলছো শেষ
না না
দিলো তাই সাথে। ওকে আর কি চাই বলো, দশতলা থেকে ঝাঁপ দিব মাথা নিচে উপর দিকে পা করে হাঁটবো, যা বলবা তাই করব। যেহেতু
আমি একটু আপুর সাথে একটু কথা বলতে চাই।
না ও কথা বলে না শুধু হাসি, গুরুত্ব কমে যাবে কথা বলিস না।
আমার খুব ইচ্ছা হচ্ছে আপু এত সুন্দর করে হাসতে পারে, আপুর সঙ্গে কথা বললে আমি জানি খুব ভালো হতে পারি।
আপু আপু লেভেলেই থাকো আর কি, আস্তে আস্তে বান্ডার রিপোর্টার প্ল্যান দেখতেছি। আচ্ছা কথা কও, সময় মাত্র 15 সেকেন্ড।
হ্যালো হাই,
হ্যালো আসসালামু আলাইকুম আপু।
ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি?
আপু আমি অনেক 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 ভালো আছি, আপনি কেমন আছেন?
এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনার সাথে কথা বলে আরো ভালো লাগছে।
আমার আপনার সাথে কথা বলে সবচেয়ে আরো বেশি ভালো লাগছে।
আপনাদের এই রোমান্টিক কনভারসেশন যদি শেষ হয়ে থাকে আমি ঢুকি, কারণ 20 সেকেন্ড পার হয়ে গেছে। বেশ সুন্দর একটা মিষ্টি রকমের হার্ট অ্যাটাক নিয়ে আপনারা মরে যান। আমি শেষ করছি কনভারসেশন উইথ রোমান, খুব ভালো একটি কনভারসেশন ছিল, সুদূর বগুড়া থেকে, আমার প্রাণের শহর বগুড়া, সেই সাত মাথা, সেই চার মাথা, সেই কালীমাতার মন্দির, সেই নবাব প্যালেস মিউজিয়াম, কোনটা ছেড়ে কোনটার কথা বলেছি, মহস্তানগড়, এত এত ভালো লাগা। আচ্ছা কীভাবে এত সুন্দর করে চা বানায় ওরা, কীভাবে ওদের খাবার এত বেশি টেস্টি হয়, এশিয়ার চা আকবরিয়ার চা এখনো মুখে লেগে আছে। রোমান অদ্ভুত ভালো লাগার জায়গায় আপনি থাকেন, অদ্ভুত ভালো সুন্দর সবকিছুই আপনাদের, এভাবে ভালোবাসায় বেঁধে রাখেন। আর আমি তো লোভী মানুষ, শুধুই ভালোবাসা আর প্রেমের কাঙাল, এভাবে আমাকে ভালো।
আমাদের বগুড়া শহরে দইটা খুব মানে সবচেয়ে বেশি সুন্দর আর কি, মানে জনপ্রিয়তা
শীর্ষে শীর্ষে একদম শীর্ষে।
হ্যাঁ সবচেয়ে খাবারের মধ্যে সেরা আমাদের বগুড়ার দই।
আর মরিচকে বগুড়ার কিছু মানুষের সাথে তুলনা করে আমি এটার সাথে কোনোভাবে একমত না, বগুড়ার সবচেয়ে যদি ভালো কেউ থেকে থাকে বগুড়ার মেয়েরা। আমি একমত না, আমি অবশ্যই একমত না। সবচেয়ে সংসারী টাইপ ভালো টাইপ মানুষ যদি থাকি বগুড়াতে, আমি মেয়েদের মেয়েদের কথা বলছি। আপাতত কনভারসেশন শেষ করছি রমানের সাথে।
শেষ করবার আগে বন্ধুদেরকে সাথে নিয়ে আমি যে ফেসবুক ফ্যান পেজের কথাটা বলতে চাই, তো আমি তো সবসময় বলি ফেসবুকের ফ্যান পেজের কথা, আপনারা নিশ্চয়ই শুনেন, বলেন তো কিভাবে সার্চ করতে হবে, বলতে পারবেন রুমান?
হ্যাঁ গুরু বলতে পারবো। হ্যাঁ সরি আপু বলতে পারবো,
কোনো সমস্যা নেই, বলেন আপনি, বলেন তো।
ফেসবুকে যে ঢাকা শুনের পেজটি আছে সে পেজটি হচ্ছে আই লাভ ঢাকা এফএম। ফেসবুকে সার্চ বারে গিয়ে www.ilovedhakaefm লিখে সার্চ দিলেই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কমিউনিটি রেডিও ঢাকা এফএম 90.4। এটা সবাই যেখান থেকে ইচ্ছা ফেসবুকে সার্চ দিয়ে খুঁজে পাবে এবং এটাতে কানেক্ট হয়ে থাকলে সবচেয়ে বেশি আনন্দ ভোগ করতে পারবে এবং জীবনের আমাকে যারা শুনছে ঢাকা ফিল্মের শ্রোতারা, তাদের মধ্যে আমার সমবয়সী যারা এবার এসএসসি পরীক্ষার্থী আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যে আমাদের সবাই একে অপরের জন্য যেন দোয়া প্রার্থনা করে, যেন আমরা ভালো কিছু করতে পারি, ভালো রেজাল্ট করতে পারি, এবং যে যে পজিশনে আছে সে পজিশন থেকেই মানে ভালোভাবে শক্ত করে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। একজন ভালো হচ্ছে যেন ও শুধু
অনেক অনেক শুভকামনা আমাদের সাথে আছেন রোমান, কনফার্ম শিওর শট আগামী 15 বছর পর ইলেকশনে দাঁড়াবেন
তাই মনে হচ্ছে।
মনে হচ্ছে আমরা বিদায় নিচ্ছি আপাতত রোমানের কাছ থেকে, অনেক অনেক শুভকামনা, অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম। শেষ করছি রোমান, ভালো থেকো।
এক্স্যাক্টলি। সো বন্ধু, আপনি যদি মোহাম্মদ রুমানের মতো গুরু হেতেশামের সাথে কথা বলতে চান তাহলে কিন্তু আপনাকে অনেকবার শেয়ার করতে হবে আমাদের ফেসবুকের ফ্যান পেজে যে পোস্ট আপলোড করেছি সেই পোস্টটি। সো সেখানে আপনাকে পৌঁছাতে গেলে আমাদের ফেসবুকের ফ্যান পেজটি অবশ্যই ভিজিট করতে হবে, এবং সেটা কিভাবে বলে দিচ্ছি, সেটি হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলে সার্চ বারে যাবেন এবং টাইপ করবেন ঢাকা FM 90.4। লিখে সার্চ করলে অনেকগুলো পেজ আসবে, বাট আপনি সেই পেজটিকে পিক করবেন যেই পেজে লাইকিং এর পরিমাণ হচ্ছে 2,48,000+। ওকে, সো সেই পেজটিতে আপনি লাইক তো করবেন এবং আমাদের পোস্টে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যদি কথা বলতে চান আগামী সপ্তাহে গুরু হিতেশামের সাথে।
না সময় না নিয়ে যার জন্য প্রতীক্ষায় থাকে এই ভালোবাসার প্রহর, যার অপেক্ষা পরিপূর্ণতা দেয় ভালোবাসার বাংলাদেশের স্টুডিওকে, যাকে সাথে নিয়েই আমাদের অনুষ্ঠান সত্যিকারের পূর্ণতা পায়, সেই ভালোবাসার অতিথি, ভালোবাসার সারথি, যিনি হট সিট অলঙ্কৃত করবার কথা অলরেডি হট সিট অলঙ্কৃত করেছেন, অনেক অনেক ভালো লাগা, অনেক বেশি পরিমাণ ভালোবাসা, অনেক অনেক শুভকামনার সাথে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। কেমন অনুভব করছেন ভালোবাসার বাংলাদেশে এসে?
হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা যারা আমাকে শুনতে পাচ্ছেন, ভালোবাসার বাংলাদেশে আজকে এই রেডিওতে কথা বলতে পেরে গুরু যাকে আমি এত বেশি পছন্দ করি তার সামনে আজকে কথা বলছি, অ্যাকচুয়ালি আমার বিলিভ হচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ মাহিন ভাই, এখানে যারা সবাই আছে অনেক অনেক ধন্যবাদ। আজকে সুদীপবৃন্দ যারা আমাকে শুনবেন, আমি আপনাদের আমার জীবনের কিছু ভালোবাসা, কিছু হাসি, কিছু কান্না সবকিছু মিলিয়ে একটি গল্প বলবো। গল্পের মধ্যে করুণটাই বেশি, দুঃখটাই বেশি, হাসির মুহূর্ত আছে কিছু, সব মিলিয়ে অ্যাকচুয়ালি জীবন।
আমরা আমি একদম শুনতে চেষ্টা করবো একদম ছোটবেলা থেকে, লাইক আপনার বেড়ে ওঠা এবং ওই ওই সময়গুলো হয়তো 2-5-7 মিনিটের মধ্যে শুনে দেন আপনার জীবন, যেটা বলবার জন্য এসেছেন সেই ঘটনাগুলো জানতে চাইব প্লিজ। এবং অ্যাকচুয়াল আপনাকে আমরা আজকে শুনতে চাই, মানে আপনার হয় না একটা যেটা হচ্ছে আপনার ভেতরে যে আপনি এটা থাকেন একদম র আপনি অ্যাকচুয়াল আপনাকে শুনতে চাই।
জি গুরু বলছি আমি সত্যিবেন্দু, আমি একজন আমি মিরপুর থাকি, আমার নাম সূচনা তাওহিদা সালাম। আমি ছোটবেলায় খুবই দুর্দান্ত ছিলাম, আমার বাবা মায়ের খুবই আদরের ছিলাম, যেহেতু বড় মেয়ে আমি, আমরা তিন বোন, আমার সাথে আমার ছোট দুটা বোন আছে, মেজোটা মিরপুরেই পড়ে গার্লস ল্যাবরেটরি কলেজে, আর ছোটটা ক্লাস সিক্সে পড়ে, ওদেরকে আমি লিড দিই, আমার মা আমাদের কাছে নেই। কারণ আমার মা ছেলে পছন্দ করত, ছোটবেলা থেকেই সে আমাদের দেখতে পারত না, খুব ছোট থাকতে সে আমাদের মারধরও করত। কিছু কিছু সময় এমন ছিল যে মাকে খুব বেশি কাছে পাইতে ইচ্ছে করত, কিন্তু সেই কাছে পাওয়াটা কেন যেন বেশি দূরত্ব হয়ে যেত। তো আমার খালামণিরা সবসময় বলতো যে দেখ সূচনা, তোর মা একটা প্রবলেম আছে, মনে হয় কোনো মানসিক প্রবলেম, যার কারণে তোদের দেখতে পারে না। কিন্তু মানসিক প্রবলেম তো হঠাৎ করেও হয়, ছোটবেলা থেকেই দেখে আসছে সে খিটখিটে মেজাজে, আমাদের দেখতে পারে না, এটা কিরকম মানসিক প্রবলেম হতে পারে? অ্যাকচুয়ালি তার ছেলে খুব বেশি পছন্দ ছিল, তো ছোটবেলাতে এভাবেই বেড়ে ওঠা। কখনো আব্বুর খুব প্রচন্ড স্নেহে, আব্বু যখন অফিস থেকে আসতো, আমার আব্বু ছোটখাটো একটা চাকরি করে, তো আমরা আগে ধানমন্ডি জিগাতলা থাকতাম, তো সেখানে আব্বু যখন আসতো আমরা দৌড়ে আব্বুকে ধরতাম যে আব্বু কি এনেছো, কারণ সেটুকুই আমাদের ছিল একটা মুহূর্ত, ভালো মুহূর্ত। এছাড়া সারাদিন স্কুলে যতটুকু থাকতাম ততটুকু বিজি থাকতাম, বাসায় মার পিট, প্রচন্ড কড়া শাসন, বোনদের কান্নাকাটি, চিৎকার, সূচনা এটা করিস না কেন, ওটা করিস না কেন, চলে গেল আমার ছেলেবেলা।
মানে কোনোভাবেই কোনো ভালো ব্যবহার কখনো পাননি এরকম কিছু? কারণ উনি সবসময় এক্সপেক্ট করতেন যে ওনার ছেলে হবে। আপনার কয়েক তিন বোন ছিলেন?
হ্যাঁ, আমার তিন ভাই মারা যাওয়ার পর আমি হই, আমার আম্মুর
তিন ভাই পরপর মারা যায়,
তিন বোন হই। হ্যাঁ,
ও তারপর পরপর আপনার তিন বোন।
হ্যাঁ,
এটাই তার মধ্যে একটা কষ্টের কারণ যে আমার ছেলেগুলো কেন বাঁচল না,
হলো না কেন? আমার আব্বুকে সে জীবনে কখনো শান্তি দেয়নি। ইভেন কি
করতো আপনার সাথে, কি ধরনের বিহেভ করতো পরিবারের, সেই এনভায়রনমেন্টের বর্ণনাগুলো একটু দেন তো।
ছোটবেলার একটা কথা আপনাদের সকলকে শেয়ার করি, যেটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে আমরা সারাদিন কি ভাবে কাটাতাম ছোটবেলা।
এগুলো তো সাধারণত আমরা একটা স্টেপ মাদার বা এই ধরনের পরিবেশে মেনে নিই এই ধরনের গল্পগুলো, বাট আপনি বলছেন এমন একজন মানুষের কথা যিনি আপনার আপন মা,
জন্মদাত্রী,
সুস্থ স্বাভাবিক একজন মানুষ, শুধুমাত্র কেন তার ছেলে না আপনি, মেয়ে কেন, সেই কারণে বিহেভ গুলো দেখতে হতো।
একবার আমার আম্মুর সাথে পাশের বাসার এক আন্টির খুব ঝগড়া হয়, তো পাশের বাসার একটা মেয়ে আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে বর্তমানে, সুমাইয়া, সাদিয়া পারভেজ সুমাইয়া। তো ওই মেয়েটা আমার খুবই ক্লোজ থাকতো, ছোটবেলা একই সাথে বড় হই, মানে হয়েছিল আমরা, তো সবকিছুই শেয়ার করতাম ওর সাথে, কিন্তু ওর মার সাথে আমার মার ঝগড়া। তো একদিন আমি গেট খুলে, আম্মু বলতেছিল যে গেট খুলিস না, তুই যাচ্ছিস কেন, যাবি না, ওর মার সাথে ঝগড়া হয়েছে, ওরা ভালো না, তুই গেলে আমি তোকে মারব। আমার নানু তখন বাসায়, তো আমি বাচ্চা ছিলাম, ক্লাস টু তে পড়ি, আমি দৌড় দিয়ে চলে যাই, মা আমাকে ডাকে সূচনা আয় আমরা খেলি, তো আমি দৌড় দিয়ে ওর কাছে চলে যাই। এক ঘন্টা পরে যখন আমি বাসায় ফিরি, আম্মু চুলার পাড়ে থাকে, তখন একটা খুন্তি দিয়ে খুন্তিটা চুলায় গরম করে রাখে, তো আমি যখন যাই সে আমাকে খুন্তি দিয়ে গালে আর হাতে পুড়িয়ে দেয়। তো আব্বু আসে, আমি খুব চিৎকার করি, নানু আমাকে সরে নিয়েছে যে নাহার তুই এটা কি করলি, মেয়েটাকে এভাবে কষ্ট দিলি, তো একটু বাদলো না, তুই না আপন মা। আমার আম্মুর রিপ্লাই ছিল যে ও আমার কথা শুনলো না কেন, তো নানু আমাকে দিয়েছে টুথপেস্ট লাগাবার। আমাদের তখন ফোন ছিল না, একটা ফোনই ছিল আম্মুর কাছে। তো পরে আব্বু আসে সন্ধ্যার সময়, এসে দেখে আমার এসে দেখে সে আমাকে জড়ায় ধরে ডক্টরের কাছে নিয়ে যায়, কিন্তু আম্মুকে কিছু বলে না, কারণ আম্মু তো আব্বুকেও শান্তি দেয় না, যদি বলে কিছু তাহলে আম্মু চিল্লাচিল্লি করবেন। আমার আব্বুর উপদেশ সবসময় ছিল যে কুকুরের সাথে কখনো কুকুরের মতো ব্যবহার করা উচিত না, ও কুকুর হলে কি আমি কুকুর হব। তো আবার আব্বু অ্যাকচুয়ালি মাটির মানুষ, সে আমাকে সবসময় বলতো সূচনা মাটির দিকে তাকাবি, মেয়েদের মাটির দিকে তাকাতে হয়, তোর বাবার মতো কেন হস না, আমি তো ছেলে, তাও আমি মাটির দিকে তাকাই। তো দর্শক বৃন্দ বুঝতেই পারছেন যে আমার ছোটবেলার দিনগুলো কেমন গিয়েছে। এরপরে আমি একটা কিন্ডার গার্ডেন থেকে হাই স্কুলে উঠি, হাই স্কুলটা হয়তো ঢাকার অনেকেই পরিচিত, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ বাংলাদেশ রাইফেলস স্কুল অ্যান্ড কলেজ। আমার সেই উজ্জ্বল একটা দিন যখনই বাসা থেকে স্কুলে পাড়া দিতাম, শান্তিতে মুখটা আমার ভরে উঠত। সেই স্কুলের সে স্যার ম্যাডাম নাহিমা সুলতান আর রেখা মিস, আমানুল্লাহ স্যার, আমাদের আলতাফ স্যার, স্কুলের একটা মজার কাহিনী ছিল। আমি যখন এসএসসি পরীক্ষা দিই, তো আমি প্রি টেস্টে ফেল করি, তখন আমাদের সৃজনশীল নতুন হয়, তো আমি অ্যাকাউন্টিং এর সৃজনশীল বুঝতাম না, অ্যাকাউন্টিং এর ম্যাথ বুঝতাম বাট সৃজনশীল বুঝতাম না, তো আমি প্রি টেস্টে ফেল করি, দুই পাই প্রি টেস্টে, আর টেস্টে তিন পাই, প্রি টেস্টেও তিন চার এমন পাই। তো আমাকে ডাকায় আমানুল্লাহ স্যার, হয়তো তিনি শুনছেন, শুনে এখন হাসবেন মনে মনে, আমানুল্লাহ স্যার বলে সূচনা তোরে আমি কিভাবে পাঠাবো হলে, তুই তো ফেল করবি। আমি বললাম স্যার আমি ফেল করব না, না তোকে আমি পাঠাতে পারবো না, তোরে আমি চারবার চান্স দিছি, রিটেস্ট আমি কখনোই নিই না, তোর জন্য দুই দুইবার রিটেস্ট নিছি। আমি তখন স্যারকে কি বলবো, কিছু বলার নাই, অ্যাকাউন্টিং যে আমাদের স্যার নিত, উনি হচ্ছে আলতাফ স্যার, উনিও বলল যে স্যার, উনি আমার হয়ে সুপারিশ করলো আলতাফ আমানুল্লাহ স্যারকে যে না এই মেয়েটা পারবে, ও অঙ্ক বোঝে কিন্তু সৃজনশীল বোঝে না, তো ও এ প্লাস পাবে। স্যার আমাকে বলে ও পাশ করবে, এ প্লাস পাবে না, ও পাশ করবে। তো আমি তখন আবার আগবাড়ায় বলি না স্যার আমি এ প্লাস পাবো। তো আব্বুকেও ডাকায়, আব্বু বলে যে স্যার আমার মেয়ে তো সারাদিন পড়ে, আমি বুঝলাম না ও তিন পাই কেমনে। তো আমি তখন স্যার
আমরা তিন থেকে ৩৩ হয়েছিল নাকি ১০০ পর্যন্ত ঠেকেছিল সে সম্বন্ধে জানবো, ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে এখনই।
এক্স্যাক্টলি বন্ধু, আপনি অবশ্যই বিরতিতে ভিজিট করবেন, আমাদের ফেসবুকে ফ্যান পেজ বলে দিতে চাই যে কিভাবে খুঁজে পাবেন, আপনার ফেসবুক প্রোফাইলে সার্চ বারে যাবেন এবং টাইপ করবেন ঢাকা এফএম 90.4, আর যে পেজে দেখবেন লাইকিং এর পরিমাণ 249,000 প্লাস, সেটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। যাচ্ছি বিরতিতে, ফিরছি একটু পরেই।
শুনছেন ঢাকা এফএম 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিং রিং সাথে টুইং টুইং।
ঢাকা এফএম বাংলাদেশের বৃহত্তম এফএম রেডিও নেটওয়ার্ক।
Music. Super hit songs.
Stay with us.
চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বগুড়া, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, কক্সবাজার এবং ঢাকা সহ সমগ্র দেশ জুড়ে।
Country's one and only full HD channel station, Dhaka FM 90.4, My City, My Tune.
চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো বাংলাদেশ তারে বুকের মাঝে ধারণ করি, চলো মানুষের ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কান্নায় আহাজারি করি, বড় ভালো লাগায় প্রাণের এ দেশটা আমার, কানে কানে শুনিয়ে যায় কেসে বানে, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
ভালোবাসার বাংলাদেশ শুনবেন প্রতি বৃহস্পতিবার ঠিক রাত 11টায়, সারা দেশব্যাপী শুনতে টিউন করুন ঢাকা এফএম 90.4।
চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো বাংলাদেশ তারে বুকের মাঝে ধারণ করি, চলো মানুষের ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কান্নায় আহাজারি করি, বড় ভালো লাগায় প্রাণের এ দেশটা আমার, কানে কানে শুনিয়ে যায় কেসে বানে, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
ভালোবাসার বাংলাদেশ শুনবেন প্রতি বৃহস্পতিবার ঠিক রাত 11টায়, সারা দেশব্যাপী শুনতে টিউন করুন ঢাকা এফএম 90.4।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিং টিং স্বাদে টুইং টুইং দাও টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত 12টা।
সুরাইয়া মাহমুদা, যমুনা রিসার্চ সেন্টার।
যমুনা, আমার প্রয়োজন বোধে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা আমার প্রয়োজন বোঝে। শুনছেন ঢাকা এফএম 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিং টিং স্বাদে টুইং টুইং দাও টুইং।
ভাই, দিল তো সমানের না।
হ্যাঁ, দেখতেছেন না কম্পিউটারে কাজ করতেছি,
আধা ঘন্টা ধরেই তো লাইনে দাঁড়িয়ে আছি।
চেঁচামেচি করবেন না, কাজ করতে দিন
ভাই। হটতলে দুটা না খেলে চিরাক গোলাম খেলেন?
মানে
না, মানে আপনি কম্পিউটারে তাস খেলছেন তাই একটু হেল্প করুন। হ্যাঁ, আপনার চশমায় কম্পিউটারের স্ক্রিন রিফ্লেক্ট করছে। যতক্ষণ ইচ্ছে খেলেন ভাই, আমাদের হাতে অনেক সময়, আমরা আছি। কি বলেন ভাই সব? ভাই কাজ ফেলুক, আমরা দাঁড়িয়ে থাকি নাকি?
আপনি আওয়াজ তুললেই চাপা পড়বে ফাঁকা আওয়াজের চাপাবাজ। তো রিয়েল আওয়াজের জোর দিয়ে চাপাবাজি থামাতেই আতঙ্কাম, আতঙ্কাও আওয়াজ বাড়াও।
মিলে গেলেই খাপের খা, লাইফটা হয় চাইনা, হাতে নাও ফোন, ওয়েলকাম রবির বোনাস হবে।
সর্বোচ্চ 15 GB ইন্টারনেট, 390 মিনিট রবি ও এয়ারটেল নম্বরে এবং 150 মিনিট অন্য অপারেটরে। বিস্তারিত rubi.com.bd। তৈরি করছি নাম্বার 1 নেটওয়ার্ক রবি।
মিলে গেলেই খাপের খা, লাইফটা হয় সাইন আপ, হাতে নাও ফোন, ওয়েলকাম রবির বোনাস হবে।
সর্বোচ্চ 15 GB ইন্টারনেট, 390 মিনিট রবি ও এয়ারটেল নম্বরে এবং 150 মিনিট অন্য অপারেটরে। বিস্তারিত rubi.com.bd। তৈরি করছি নাম্বার 1 নেটওয়ার্ক রবি।
দাদু, এখন তোমাকে নাচতে হবে।
কি করে সম্ভব?
কেন সম্ভব না দাদু? দাদু নাচো না।
অসম্ভব।
একটু চাপ দাও, আসল মজা নাও। ঠিক যেমন ফ্রুটপিল, একটু চাপ দিলেই বেরিয়ে আসবে রসালো ফলের দুরন্ত স্বাদ। ফ্রুটপিল, আসল মজা ভেতরে।
মিলে গেলেই খাপের খা, লাইফটা হয় তাই না? হাতে নাও ফোন, ওয়েলকাম রবির বোনাস হবে।
সর্বোচ্চ 15 GB ইন্টারনেট, 390 মিনিট রবি ও এয়ারটেল নম্বরে এবং 150 মিনিট অন্য অপারেটরে। বিস্তারিত rumi.com.bd। তৈরি করছি নাম্বার ওয়ান নেটওয়ার্ক রবি।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং টিরিং স্বাদে টুইং টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে। আজকের অতিথি বন্ধুর কাছে
আমিও সময় না নিয়ে সরাসরি যাচ্ছি সূচনার কাছে। তার জীবনের সূচনা কেবল শুরু হয়েছে, আমরা বাকি ঘটনাটা
থেকে। এরপরে সেই তিন, অ্যাকচুয়ালি তিন থাকে না, এরপরে আমি চ্যালেঞ্জ করি আমার প্রিন্সিপাল স্যারকে, শ্রদ্ধেয় আমানুল্লাহ ভূঁইয়া স্যারকে, যে স্যার আমি এ প্লাস পাবো, তিন না। তো এরপরে আমি অনেক কষ্ট করে, অনেক জোর করে SSC পরীক্ষা দেই এবং অ্যাকাউন্টিং আমার এ প্লাস থাকে। এরপরে আব্বুকে নিয়ে যাই, আব্বুর তো সেই খুশি, পুরা স্কুলের মধ্যে আমার নামটা থেকে বেস্ট কল। স্যার বলে যে তুমি একটা মেয়ে যে নাকি এর আগে এত ব্যাচ পার হয়ে গেছে, বাট কোনো মেয়ে এরকম আমাকে চ্যালেঞ্জ করে যেতে নাই যে নাকি তিন থেকে এ প্লাস পেয়ে গেছে, এটা একটা অ্যাকচুয়ালি মিরাকেল। তো যাই হোক, এভাবে গেল আমার SSC এক্সাম। ভালোই গিয়েছে, ভালো খারাপ, বাসায় খারাপ, বাইরে ভালো, সব মিলে। এরপরে আমি কলেজ লাইফে আসি, তখন আমরা ধানমন্ডি জিগাতলা থাকতাম। এরপরে আমার আব্বু ছোট একটা ফ্ল্যাট কিনে মিরপুর 11। এরপর আমরা মিরপুর 11 সবাই ট্রান্সফার হয়ে চলে আসি। আমার বোনরা মিরপুরে সেটেল হয়, আমি ঢাকা কমার্স কলেজ 6 নম্বরে ভর্তি হই। কমার্স কলেজ সেই স্ট্রিক, অনেক মানে কঠোর, তবুও স্যার ম্যাডামরা ভালো ছিল, দিনগুলো ভালোই কাটছিল।
কমার্স কলেজ তো মনে হয় কিছুদিন আগে সেলিব্রেশন করলো র্যাঙ্কিং এ টপ র্যাঙ্কিং হওয়ার জন্য।
হ্যাঁ,
অ্যাবাউট 2 or 3 days ব্যাক দেখলাম যে সেলিব্রেশন চলছিল।
কমার্স কলেজ অ্যাকচুয়ালি মেয়েদের জন্য খুবই ভালো, আর পড়াশোনা তো সেই রকম। শ্রদ্ধা রেজা স্যার, হি ইজ মাই বেস্ট টিচার অ্যান্ড আই লাইক হিম সো মাচ। অ্যান্ড ম্যাডাম গুলো তো কি বলবো, মুসারাত নাইমা ম্যাম, সবাই, সব ম্যাম এতই মানে আদর করতো আমাদের, বোঝাতো, স্যারগুলো বোঝাতো, সবাই অনেক ভালো ছিল। কিন্তু কমার্স কলেজে সেই ভালো দিনগুলো বেশি দিন ভালো থাকলো না। যখন আমি সেকেন্ড ইয়ারে পরীক্ষা দেই, ইয়ার ফাইনাল শেষ করে বাসায় আসি, লাস্ট পরীক্ষায় বাসায় আসি যখন, এরপরেই আমার মা বলে আমাকে নাকি বাসায় রাখবে না, সে নাকি আমাকে বিয়ে দিয়ে দেবে। তো এরই মধ্যে পাত্র কই থেকে আসবে, সে মুখে জাস্ট নিয়েছে যে বিয়ে দিয়ে দেবে। আমার খালা, আমার আমরা চার বোন, চার ভাই,
তো সবাইকে ফোন দিয়ে বলে দিল যে সূচনাকে বেঁধে দেব, ওরে বাসায় রাখবো না। আব্বু বাসায় আসলো, আমি আম্মুর সাথে কথা কম বলি। আব্বু আসার পর আব্বুরে বললাম যে আব্বু এরকম কাহিনী, আমাকে নাকি বাসায় রাখবে না, তুমি কি বলো? আব্বু বলতেছে যে মা আমি দেখি তোরে বিয়ে দিয়ে দেওয়ার পরও পড়াবে, সমস্যা নেই। এ ব্যাপারে আব্বু রাতের বেলা আম্মু বলে ফেলছে, অলরেডি ডিসকাস করে ফেলছে, আমি জানি না। তো এরপরে আমার মেজো খালার বাড়িতে, মেজো খালার যখন ঢাকায় ছিল তাদের গ্রামে নবাবগঞ্জ নয়নগর গ্রামে যে বাড়িটা আছে ওই বাড়িতে 13 বছর এক লোক থাকতো, দুই ছেলে বিদেশে থাকে, তার সম্বন্ধীর সাথে আমার বিয়ে ঠিক হলো, ইতালি থাকে। তো আমার আব্বু যেহেতু সহজ সরল মানুষ সবাই বুঝতেই পারছেন, সে আমার খালার উপর পুরো দায়িত্বটা দিল যে আপনার যেহেতু আপনাদের বাড়িতে 13 বছর ছিল আপনারা ভালো মতো চেনেন, এভাবেই আমার বিয়ে হয় কাঠালিঘাটার নাসিরউদ্দিন ব্যাপারীর সাথে, যে নাকি ইতালির টরিনোতে থাকে। তো বিয়ে হয় 5 দিনের মধ্যে, কারণ যারা ইতালি থেকে আসে বা উন্নত দেশ থেকে আসে তারা অ্যাকচুয়ালি 27-28 দিনের ছুটি নিয়ে আসে, এর বেশি পার্মানেন্ট জব যারা করে এর বেশি ছুটি পায় না। তো আসে, আসার পরে ও নাকি 5 দিনের মধ্যে বিয়ে করতে হবে, কজ ও আসছিলারও আগে ওর হাতে টাইম নেই। এখন আব্বু বলতেছে মা কি করবি, আম্মু বলে এই ছেলে ছাড়া তো ইতালির ছেলে তুই আর পাবি না, বিয়ে করলে তোর এই ছেলেরই বিয়ে করতে হবে। আমি বললাম দেখো আমার দুইটা শর্ত আছে বিয়ে করব। ফার্স্ট শর্ত হচ্ছে ও আমাকে 6 মাসের মধ্যে ইতালি নিবে, আর যদি নিতে ডিলে হয় তো মুখের কথা না, ইতালি যাওয়াটা ডিলে হলো প্রবলেম নেই, আমি ঢাকা কমার্স কলেজ থেকে ইন্টার করছি, কমপ্লিট করব। আমাদের উপদেশটা ম্যাম কলও করছিল আমাকে, যে আমার আম্মুকে কল করছিল যে আপনার মেয়ের কি খবর, ওনারা তো আমাকে ভালো মতো চেনে, আমি ক্যাপ্টেন ছিলাম উনি আমাকে খুব ভালো করে চেনেন। তো বিয়েটা হয়, ও আমাকে আসে দেখতে, ওকে দেখে আমার বিন্দুমাত্র পছন্দ হয়নি। আমার তো ইচ্ছাই না বিয়ে করার, আম্মু আব্বুর জন্য বিয়ে করেছি যেহেতু ফ্যামিলি বলে, আমি কখনো বিয়ের আগে আব্বু দিয়ে আসতো কখনো এরকম ভাবে কারোর সাথে মিশতামই না। আমার কয়েকটা হাতে গোনা ফ্রেন্ড ছিল এলাকার, তাদের ছাড়া। হয় 2013 জুন মাসের 5 তারিখে 5 দিনের মধ্যে স্বল্প আয়োজনে ফ্যামিলির যারা আছে, নানুর বাড়ির আত্মীয়, আম্মু আমার দাদুর বাড়ির কোনো আত্মীয়কে দাওয়াত দিতে দেয়নি, আব্বু এ নিয়ে অনেক কষ্ট পেয়ে গেছে, কিছু বলার তো নাই, সে তো তার ওয়াইফের উপরে কিছু বলবে না।
তার মা কি নিয়ে খুশি থাকতো, সবকিছু তো দেখি কেমন একটা
তাই হলো, হয়তো আমার নসিবই খারাপ ছিল, আল্লাহ হয়তো আমাকে একটা পরীক্ষাই দিচ্ছিল। বিয়েটা হওয়ার পরে ওর যেহেতু ওকে আমি শর্ত দিয়ে দিয়েছিলাম যে আমি ঢাকায় থেকে পড়াশোনা করবো, আমার ইন্টার কমপ্লিট করবো, তো আমি ঢাকায় ছিলাম, বিয়ের পরেই ঢাকায় ছিলাম ওর সাথেই ও ঢাকায় এসেছিল, কিন্তু ওর সাথে আমার কথা হইতো না। ওর সাথে কি কথা বলবো, ওকে আমি বলতাম যে দেখো আমাদের আরো টাইম লাগবে, তাড়াতাড়ি বিয়ে করে ফেলছি, আর আমি কমার্স কলেজে পড়া একটা মেয়ে, আমি হঠাৎ করে বিয়ে করে ফেলছি, এখন তো আমাদের এত কিছু মানে কথা বলার নাই, রিলেশন যদি তুমি শুরু করতে চাও কি, হ্যাঁ বিয়ে হয়েছে আমি তোমার ওয়াইফ, সেই সেটারও একটা রিলেশন আছে, তুমি ধীরে ধীরে শুরু করো, এত জলদি কিসের। তো এভাবে 5 দিন পর চলে যায় ওই বিয়ের পরে। তো আমার যে স্বর্ণগুলো আমাকে ও স্বর্ণ দিয়েছিল আমার বাবার বাড়ি থেকে, আব্বু আমার জন্য স্বর্ণ বানায় রাখছিল সেগুলোও দিয়ে দিয়েছিল। ঢাকায় যখন আমি ছিলাম, ঢাকায় 3 দিন থাকতে পারছি আমি, কলেজে গেছি 1 দিন। তো কলেজে যাওয়ার পর কলেজ থেকে আসি, আসার পর আম্মু চিল্লাচিল্লি শুরু করে দেয়, গাছ কেটে ফেলছি, এই গাছ আবার বাড়িতে আছে কেন, এই গাছ দিয়ে আমি করবোটা কি,
আপনাকে বলে।
হ্যাঁ আমি কি বলবো, বলে যে কালা জামাই বিয়ে করছিস কেন, উনি কিন্তু কালো দেখে বিয়ে করে, বিকজ মেয়ে সুন্দর, জামাই যদি কালো না হয় তাহলে নাকি জামাই বেশি সুন্দর হয়ে গেলে নাকি আমাকে পাত্তা দেবে না। তো বললো যে কালো জামাই বিয়ে করছি, ভবিষ্যতে আমার নাতি রাতকর সব কালো হবে, আমি এটা কেমনে মানতে পারি? আশ্চর্য, এখানে আমার কি দোষ? তোমরা বলছো আমি বিয়ে করছি, আমি তো পালাই যাই নাই, প্রেম করে বিয়ে করিনি, জীবনে প্রেম করতে কি, ছেলেদের চেহারাই দেখে দাও নাই। তো এরপরে যা হবার, এরকম সারাদিন চিল্লাচিল্লি করছে,
যে আপনার তো মায়ের কল্পনা এবং ভাবনাতে ছেলেই থাকে, মেয়ে তো আর থাকে না,
থাকে না।
তো আপনার জামাই কালো এবং আপনার বাচ্চা কাচ্চা হলে ছেলেই হবে, যেহেতু ভাবনাতে তো ছেলেই থাকে, ছেলে হলে কালো হবে, এটাই তো টেনশন, রাইট? আচ্ছা, ডার্ক স্মার্ট এন্ড হ্যান্ডসাম, এই কথাটার মানে কি?
স্পেশালি ছেলেদের
ক্ষেত্রে ডার্ক বলে,
ডার্ক বলতে বোধ হয় অনেক কালো বোঝায়, অথবা
টল ডার্ক হ্যান্ডসাম, এটা তো একটা কি বলবো, একটা সিঙ্গেল লাইন,
যেটা লম্বা উজ্জ্বল শ্যামবর্ণ,
এক্স্যাক্টলি, এবং হ্যান্ডসাম বলে সুপুরুষ বলতে,
এই সুপুরুষ বলতে এই তিনটে ওয়ার্ডই তো এনাফ, আমরা তো সেটাই বুঝি।
তাহলে এই যে সৌন্দর্যের বর্ণনাগুলো আসে, সেটা তাহলে কোথা থেকে আসে? আমি বুঝি না,
ওনার মন থেকে আসে,
ওটা ব্যক্তি টু ব্যক্তি হয়তো ভ্যারি করে,
ভ্যারি করে।
ওকে, তারপর
তো এরপরে সে চিলাচিলি অব্যাহত রাখে, ৩০ বছর আগে অনেক কিছু, কিন্তু উনার কি চিন্তা ভাবনা, এত গেও হবে, আমি এটা কখনো ভাবিনি। যাই হোক, আব্বু আসে, আব্বু আসার পর আমার হাজবেন্ড যে নাসির ওকে ফোন দেয়, ও বলে যে আব্বা আপনি ওকে বাড়িতে পাঠিয়ে দেন, বাড়িতে আমার আম্মা অসুস্থ। তো আমি কি করব, আব্বু আমাকে ট্যাক্সি নিয়ে বাড়িতে দিয়ে আসে, আমার শ্বশুর বাড়ি, আমার পড়াশোনা স্থগিত, আমার পড়াশোনা আর হয় না। এরপর আমি বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পর হ্যাঁ, দিনগুলো প্রথম প্রথম ভালোই কাটে, শাশুড়ির সেবা করে, ননদ আসে, সবার সাথে হাসি খুশি। ওর এক মেজো ভাই আছে, ওরা চার ভাই, তো মেজো ভাই এর বউ যে, সে আমাকে অল টাইম বলতো যে সূচনা জানো, আমার আগেও কিন্তু একটা বউ ছিল, ওকে না পারভিন, আর ওর যে বোন আর কি, বোনের নাম পারভিন, ওরা নাকি পিতায় বের করে দিয়েছে। সব কথা শুনে আমার খুব ভয় লাগতো। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি একা শুধু, তো মানে রাতের বেলা আমি ওনার কাছে ঘুমাইতাম, ওনার যে ছেলে ফয়সাল ফাহাদ আমি অনেক আদর করতাম, বাচ্চার কাছে আমার ভালো লাগে। তো এর মধ্যে আমাকে আরো অনেক কথা বলে যে এবারে এরকমই প্রবলেম, আমার হাজবেন্ডেরও নাকি আগে বিয়ে হয়েছিল, ও হ্যাঁ আমার হাজবেন্ডের আগে বিয়ে হয়েছিল, ওর বউ নাকি পালাই গেছে, এটা আমি মানে ফার্স্টে জানতাম না, বিয়ের দিন জানি, বিয়ের দিন জানলে কি কিছু হয়, আমার আব্বামও মেনে নিছে। তো বললো
আপনার বিয়ের আগে আরেকজন, আরেকজনের সাথে তার বিয়ে হয়েছিল,
মামা তো বোনের সাথে ওর বিয়ে হয়েছিল, তো মেয়ে নাকি ভালো ছিল না, ডিএন কলেজে পড়তো, ছেলেদের সাথে আড্ডা দিত, ছেলেদের সাথে নাকি প্রবলেম ছিল, তাই ও আর কি মেয়েটারে ডিভোর্স করছে, ৬ লক্ষ টাকা দিয়ে ডিভোর্স দেয়। তো ওর মেয়ে ভাবি আমাকে সে কথাও বলতো যে ওর মেয়েটার নাম ছিল ইতি, আমার নাম সূচনা, আমি নাকি শুরু করব, ওর নাকি শেষ করে দিয়ে গেছে। তো ইতি নাকি ভালোই ছিল, ইতির নাকি কোনো দোষ ছিল না, কিন্তু নাসির নাকি ওকে টাকা পয়সা দিত না, ওর ফ্যামিলির মানুষ নাকি ওর অনেক মানে অত্যাচার করত, আর ওর যে ছোট ভাই বেলাল নাকি ওরে অনেকে অত্যাচার করত, ও কলেজে গেলে নাকি পিছু পিছু যাইতো, দেখতো বিয়ে পাশ ওই ইতি। তো আমাকে বিয়ে করার পর আর যে ওর যে বড় ভাই ছিল মানে ভাইস্তা, ও আমাকে বলে, আরিফ ব্যাপারী নাম ওর, ও আমাকে বলে ভাবি কাকি ইতি তো বিয়ে হয়েছে, সাভারের এক ছেলে সৌদি আরব থাকে, অবিবাহিত ছেলে। তো তখন মেজো ভাবি আমাকে বলে দেখছো আজকে আমাদের নাসিরের ছাইরা ও কত ভালো ছেলেরে বিয়ে করছে, বিয়ে করছে জিত করেই, ভালোই করছে। অ্যাকচুয়ালি নাসিরের প্রবলেম ছিল, ওরে কখনো শান্তি দেয় নাই, এসব কথাবার্তা আমার মাথায় খুব চলতো। আর পারভিনের ব্যাপারে আমাকে বলতে পারে আমি সহ্য করতে পারিনি, রাজীবের মান মানে ওর বড় যে বোন, ওর নামেও বলতো, তো আমি সব দেখতাম আরো আশেপাশে ওর চাচি শাশুড়ি, মানে আমার চাচি শাশুড়ি, ওরা হচ্ছে ওদের ফ্যামিলি অনেক বড়, ওর চাচি চাচা তার বাচ্চা কাচ্চা তারও বাচ্চা কাচ্চা সবাই থাকে। তো ওর চাচি শাশুড়িরাও আমার বলতো অনেকেই যে আমার শাশুড়ি নাকি ভালো না, হ্যান ত্যান অনেক কিছু। তো এসব কিছু শোনার পরে আমার মন মানসিকতা আস্তে আস্তে ভাঙতে থাকে, তবু আমি কাউকে কিছু বলি না। একদিন হঠাৎ আমার হাজবেন্ড আমাকে ফোন করেই বলে, ফোন করে হ্যাঁ দেশে থাকতে বলে গেছিল যে সূচনা এই আলমারি তোমার, এই আলমারিতে তুমি সবকিছু রাখবা, আর এই আলমারিতে একটা লাকেজ আছে, ওখানে কিছু ডাব সাবান শ্যাম্পু এগুলো আছে, তুমি ইউজ করবা, আর যদি কাউকে দিতে ইচ্ছা করে দিও, নাহলে তোমার তোমার জিনিস তুমি রাখবা। তো আমি একদিন ওখান থেকে ডাব সাবান নিয়ে, ও আমি ঢাকায় আসি কিছুদিন পাঁচ দিনের জন্য বেড়াতে, তো আব্বু আমাকে নিয়ে আসে। তো তখন আমি ডাব সাবান নিয়ে আসি, সুমন আমাকে ফোন দিয়ে বলে যে আপু আমাদের ডাব সাবান লাগবে, নিয়ে আসিস তো যদি দুলাভাই দেয়। ওর বলছে যে আরে দুলাভাই কি দিবে, আমার কাছে তো রেখে গেছে, আমি নিয়ে আসবো না, সমস্যা নাই। তো আমি নিয়ে আসি, আসার পরে ওর একটা দেই, আমার এক বান্ধবী আছে, ওরাও বলে যে কিরে তোর এইটার এই ছেলের কাছে বিয়ে হলো, তুই আমাদের কিছুই দেস না, ওরে দিলাম। তো বাড়িতে যাই, বাড়িতে বাড়িতে যাওয়ার হ্যাঁ বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পর আমার শাশুড়ি বলে যে সাবান এত ছিল বউ কই গেল সাবান, সাবান কই গেল, মানে সাবান তো যা ছিল তাই আছে, আর কয়েকটা মনে হয় গেছে আমি ইউজ করছি। আমি ওনার বলার সাহস পাই না, মানে উনি যেভাবে কোয়েশ্চেন করছে আমি বলার সাহস পাই না, যাওয়ার বান্ধবীরে দিছি, উনি মনে হয় আমাকে গিলে খাইয়ে ফেলবে এটা বললে। তো এরপরে আমি কিছু বলি নাই। তো এ নিয়ে নাসির মানে আমার হাজবেন্ডেরও বলে তোর বউ এই করছে। ইতিমধ্যে মেজো ভাইয়ের সাথে ওর জায়গা সম্পত্তি নিয়ে ঝগড়া লাগে, সেই ফাঁকে আমার একটা স্যামসাং গ্যালাক্সি মোবাইল দেয়, এটা মেজো ভাই ভেঙে ফেলে। তো আমি অবাক হয়ে যাই, আশ্চর্য আমার মোবাইলটা কেন ভাঙবে, তোমাদের ভাই ভাই ঝগড়া লাগছে এতে আমার কি দোষ। তো মোবাইল ভাঙার পরে আমি আমার আব্বু সাথে কন্ট্যাক্ট করতে পারি না, আর ওর মার মোবাইল ধরলে মানে আমার শাশুড়ির মোবাইল ধরলে খ্যান খ্যান করে। ইতিমধ্যে ওনার পায়েও প্রবলেম হয়, উনি অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ফেলে, তখন রোজার মাস। তো মেজো ভাই বিদেশ থেকে আসে, বড় ভাইও আসে, কেউই ওনার খেয়াল করে না। আমি রোজা মুখে উনি কি বলবো আর, উনি বিছানায় ওনার পায়খানা প্রসাব সব কিছু করতো, আর আমি রোজা মুখে ওগুলো পরিষ্কার করতাম, কখনো কিছু বলিনি ওনারে, কখনই কিছু বলতাম না। কিন্তু উনি, আমি অ্যাকচুয়ালি বুঝি না যে এরকম মানুষগুলো এত সেবা যত্ন করার পর, এত ভালো বিহেভগুলো করার পরে এগুলো অ্যাকচুয়ালি ভুলে যায় কিভাবে। আমাকে আব্বু বলতো দেখ সূচনা, আজকে যদি তুই তোর শাশুড়িকে সেবা করিস, ভবিষ্যতে যদি তোর ছেলে হয় তোর ছেলের বউ তোর সেবা করবে, এটা আল্লাহ নির্ধারিত করে দেয় যে যতটুকু করে সে ততটুকু পায়। আব্বুর নীতি কথাগুলো আমার কানে বাজতে থাকতো অল টাইম, আমি ভোগ বুঝে খালি ওনাদের কথাই শুনতাম। ইভেন কি ওনাদের খুশি করার জন্য যে মেয়ে আমি নাকি কখনো গ্লাসে পানি ঢেলে খাই নাই, আমি ওনাদের বাড়িতে যে বিশাল বড় দুয়ার, গৃহস্থ বাড়ির দুয়ার কিরকম সবারই জানা আছে কম বেশি। তো ওনাদের এত বড় দুয়ার ঝাড়ু দিয়ে গোবর দিয়ে লেপতাম, খুব কষ্ট হতো। একদিন আব্বু এসে দেখলো আমি কি কষ্ট করতেছি, আব্বু বলে বাহ ও তো অনেক কাজ শিখেছে। আব্বু কিছু বলে না, কি বলবে কি বলার আছে, সে শুধুই দুঃখ প্রকাশ করেছে আর কিছুই বলে না। আমার ছোট বোনটা আমার জন্য কাঁদত, মেজো বোনটাও আমাকে ফোন দিতে চাইতো, কিন্তু আমার তো মোবাইলই নেই, ওরা মোবাইল কিনেও তাই নেই। ওর মা ওরে বলতো বউরে মোবাইল দেওয়া ভালো না, কেন বউ কি পালা যাবে, বউ মোবাইল দিয়ে কি করবে, বাবা মার সাথেই তো কথা বলবে, যে বাবা মা এত বছর ধরে পালছে ছোটবেলা থেকে জন্ম দিছে তাদের সাথে কথা বলবে না, এটা তো অধিকার না, না বউ খারাপ হয়ে যাবে মোবাইল দিলে। এরপরে আস্তে আস্তে শুরু হয় নির্যাতনের শুরু, ওর মা আমাকে দেখতে পারতো না, এরপরে জানি না কি করেছি কি করেছিলাম আল্লাহ জানে, উনি কেন দেখতে পারে না। আমার হাজবেন্ড ও এক পর্যায়ে আমাকে যে স্বর্ণ দেওয়া হয় ওই স্বর্ণগুলা ওর বড় বোন এসে বলে যে সূচনা তোমার স্বর্ণগুলো দাও, ওগুলো বন্ধক দিতে হবে, তোমার তোমার জামাই একটু প্রবলেম, তাহলে তুমি কেন স্বর্ণ দিবা না, তোমার জামাই টাকা পয়সা নাই, সোনা তো এখন লাগবে, আব্বুকে ফোন দি, আব্বু আমি দিব না, আমার স্বর্ণ আমি কেন দিব, তোমার স্বর্ণ তুমি দিছো আবার ওরাও দিছে, এগুলো তো আমার বিয়ে আমার প্রাপ্য, আমি কেন দিব। আব্বু বলে না রে মা, আজকে যদি আমার প্রবলেম হয় তোর মা কি স্বর্ণ দিবে না, তখন আমি বলি না আমার মা স্বর্ণ দিবে না, আমার মা স্বর্ণ দিবে না। পরে বলতেছে আরে ও তো ভালো না, আমি তো তোর চিনি, তুই তো ভালো, তুই আমার মেয়ে, তুই ওর মেয়ে না, তুই কেন দিবি না, তুই কি তোর মার নাম রাখবি নাকি আমার নাম রাখবি, ওরা ওরা যেন এটা বলতে না পারে যে তুই তোর মার মতো হয়েছিস, বলবে তোরা তুই তোর বাবার মতো হয়েছিস। আব্বুর কথা শুনে আমার আর কি করার, আমি দিয়ে দিলাম স্বর্ণ। দেন দুই মাস পরে আমার দেবর আসে, বিলাল ব্যাপারী, সেই চিগন চাকন লম্বা আর দেশটা মানুষ, সেই রকম রাগ। প্রথম প্রথম আমার সাথে খুবই ভালো ছিল, দেবর হিসেবে খুবই ফ্র্যাঙ্কলি ছিলাম, আমাকে ঘোরাতে নিয়ে যেত বিয়ের আগে আর কি। কিন্তু আস্তে আস্তে ও ওর পাঁচ বোনের, মানে একটা ছেলে তো তার বোন, আর মার কথাই শুনবে, পরের বাড়ি থেকে আসছে ভাবি, ভাবির কথা কি কেউ শুনবে, ভাবি যদি হাজারও রাইট হয়, মা যদি বলে না রে বাবা এটা ঠিক, একটু কান্নাকাটি করে বলে মা না রে বাবা এটা ঠিক, তাহলে তো মার কথাই শুনবে। ওই তো সেটাই হলো, লাস্টে মার কথাই শুনলো। তো ও বিয়ে করে পাশে লক্ষ্মী প্রসাদের এক মেয়েকে, জয়নুল আবেদনের মেয়েকে, মোনা। তো মেয়েকে বিয়ে করার পরে আমার আমি দেখলাম আমি অনেক কাজ করছিলাম আমার বিয়ের মধ্যে, আমার দম ছাড়ারও কোনো অবসর ছিল না। তো হঠাৎ করে দেখি স্টেজে মেয়ে বসা, মেয়ের গায়ের সব স্বর্ণ আমার স্বর্ণ, আমি অবাক হয়ে যাই যে
বন্দুকের কথা বললে যে স্বর্ণগুলো আপনার কাছ থেকে নিয়ে গেল,
সেই
স্বর্ণগুলো সেই মেয়ের,
ওকে পরে স্টেজে বসায় রাখছে অলরেডি। আমার আব্বুর তো মানে অবস্থা খারাপ, আব্বু আমাকে এসে হাত চেপে বলছে সূচনা তোর স্বর্ণ এখানে তোদের বসলো না সেই কিছু, আমি তো কান্না শুরু করছি, আব্বু আমি কিছু জানি না। ইভেন কি ও তার কিছুক্ষণ আগে আবার ও মানে স্টেজে বসানোর কিছুক্ষণ আগে আমাকে বলে আমার শাহনজুলের যে বিয়ের আংটি দেয় না সেটা পর্যন্ত নিয়ে গেছে, বলছে যে আমার কাছে টাকা নাই এমন হুট করে আংটি লাগবে, তুমি দাও না সূচনা তোমার আংটিটা আমি এখনই তোমাকে দিয়ে দেবো, শাহনজুলটা হয়ে যাক, বিয়ের দুদিন পর বিলালের বউ নিজেই তোমাকে দিয়ে দেবে, তুমি বড় বউ, তুমি তোমার তো প্রাপ্য আছে। আমি বললাম যে ঠিক আছে নাও, দিয়ে দিছি। ওগুলি সব পড়ানো, আমি হতভম্ব, আমি কি বলবো, আমার মুখের ভাষা আমি টোটালি স্পিচলেস।
দেখি সূচনার কাছে শেষ পর্যন্ত কিছু থাকে কিনা, ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে এখনই।
এক্স্যাক্টলি, অনেক বন্ধুই আমাদের এটি শুনছেন এবং বলেছেন কমেন্ট করে যে আপুর গল্পটা শুনছি জানি না শেষ পর্যন্ত কি হবে, শোনার অপেক্ষায় আছেন। এবং বন্ধু অবশ্যই শুনতেই থাকুন এবং ফেসবুকে আপনি কমেন্ট করতে থাকুন। সো ফেসবুক ভিজিট করুন, যেভাবে করবেন সেটা হচ্ছে ফেসবুক প্রোফাইলের সার্চ বারে যাবেন, মানে আপনার ফেসবুক প্রোফাইলের সার্চ বারে যাবেন এবং টাইপ করবেন ঢাকা FM 90.4। লিখে সার্চ করলেই দেখবেন যে যেই পেজে লাইকিং এর পরিমাণ 2,50,000 প্লাস, সেটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। সো প্লিজ রিকোয়েস্ট করছি ওই পেজে আপনি এসে লাইক করুন এবং আমাদের যে পোস্ট আপলোড করেছি সেই পোস্টে লাইক করুন, কমেন্ট করুন এবং অনেক অনেক করে শেয়ার করুন। এবং আমাদের আজকের অতিথি বন্ধু সূচনা বলছেন তার জীবনের গল্প, আশা করি শুনছেন এবং শুনবেন, সাথেই থাকুন।
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের ড্রিং ড্রিং স্বাদে টুইং টুইং টুইং।
চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো বাংলাদেশ তারে বুকের মাঝে ধারণ করি, চলো মানুষের ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কান্নায় আহাজারি করি, বড় ভালো লাগায় প্রাণের এ দেশটা আমার, কানে কানে শুনিয়ে যায় কিসে বান, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
ভালোবাসার বাংলাদেশ শুনবেন প্রতি বৃহস্পতিবার ঠিক রাত 11টায়, সারা দেশ ব্যাপী শুনতে টিউন করুন ঢাকা FM 90.4।
ব্রিং ব্রিং।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের রিং রিং স্বাদে
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
অরূপ আছেন আমাদের সাথে, কমেন্ট করছেন এবং বলেছেন যে অনুষ্ঠানটি শুনছেন এবং শুনতেই থাকবেন, অনেক বন্ধুরা মিলে আমাদের এই অনুষ্ঠানটি শুনছেন এবং আমাদের আজকের অতিথি বন্ধু সূচনা। যারা মাত্র কানেক্টেড হলেন তাদেরকে বলে দিতে চাই যে শুনছেন আপনি ভালোবাসার বাংলাদেশ এবং আমাদের অনুষ্ঠানটি আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 থেকে, আছেন গুরু এতেশাম এবং আছেন আজকের আমাদের অতিথি বন্ধু সূচনা। আর বলছি আমি মেঘলা, আপনাদেরকে ফেসবুক ভিজিট করতে বলে দিতে চাই কিভাবে কানেক্টেড হবেন, সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে সার্চ বারে যাবেন এবং টাইপ করবেন ঢাকা এফএম 90.4, লিখে সার্চ করলে অনেকগুলো পেজ আসবে এবং যে পেজে লাইকিং দেখবেন যে 250,000 প্লাস, সেটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিশিয়াল ফ্যান পেজ। তো প্লিজ সেই পেজে আপনি লাইক করুন এবং আমাদের সাথে থাকুন সব সময় এবং পোস্টে লাইক করে কমেন্ট করে এবং অনেক বেশি বেশি শেয়ার করে আমাদের সাথে থাকুন। চলে যাচ্ছি গুরু হিতেশামের কাছে।
বিশ্বজিৎ, বিশ্বজিৎ শুভম লিখেছেন, হাই আমি শুভম ইন্ডিয়া ত্রিপুরা আগরতলা থেকে শুনছি, প্লিজ গুরুকে আমার প্রণাম জানাবেন, গুরুকে আসলে বলবেন আমি দেখা করতে চাই, তারপরে আমার সেই কথাগুলো চলে এসো বন্ধু মার্কিট টানে, এই পুরো কথাটাই লেখা। তার প্রেক্ষিতে সেই কমেন্টসের পরে 15টা কমেন্টস এবং কাউন্টার কমেন্টস হয়েছে। তার প্রথমটা হচ্ছে অনলাইনে শুনেন, মোহাম্মদ আলী পরামর্শ দিয়েছে। তারপর বিশ্বজিৎ উত্তরে বলেছেন, হুম বাট আমার কমেন্ট পড়া না, পড়ে না কেন ভাই। এস এম আবদুল্লাহ শাকিল বলেছেন যে প্রথম কোন ইন্ডিয়ানকে দেখলাম যে এত সুন্দর করে বাংলাদেশকে ভালোবাসার কথা প্রকাশ করলো। হাবিব ইয়ার রহমান আবার লিখেছে যে লাভ ইউ গুরু। বিশ্বজিৎ উত্তরে বলেছে যে ভাই ইন্ডিয়ান বাংলাদেশ কি আমার, আমি সবাইকে ভালোবাসি, সবাই তো মানুষ ভাই। এস এম আবদুল্লাহ শাকিল লিখেছেন যে ভালো লাগলো যে কে হিন্দু কে মুসলিম, গায়ে তো লেখা নেই, রক্তের রং তো ভিন্ন না, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নাই, বাংলাদেশে আসার আমন্ত্রণ রইল। বিশ্বজিৎ প্রেক্ষিতে লিখেছে থ্যাংক, বাংলাদেশে তো একটা ভাই পেলাম, আমার তো বাংলাদেশে কেউ নেই, এখন ভাই পেলাম, আসবো আসবো, আমি আসার জন্য পাগল হয়ে আছি। ভাই আপনার বাড়ি কখনো কোনখানে, সে উত্তরে লিখেছে ইনবক্সে আসুন ভাই, এক্সেপ্ট করুন, লাভ ইউ গুরু। তো ভালোবাসার সংস্কৃতির কথা যে বলি, এভাবেই কিন্তু ভালোবাসার সংস্কৃতি তৈরি হয়, কি ফেসবুকে কি ফেস টু ফেস কি টুইটারে কি ভাইবারে, বিভিন্ন ভাবে কিন্তু পরস্পরের সাথে ইন্টার কমিউনিকেশন হচ্ছে এবং এভাবে পরস্পর পরস্পরকে ভালোবাসছে। এটাই হচ্ছে ভালোবাসার সংস্কৃতি, যে ভালোবাসার সংস্কৃতির জন্য আমরা তাকিয়ে আছি, মুখিয়ে আছি যে কোনো একটা দিন ভালোবাসার সংস্কৃতি তৈরি হবে এবং সব কিছু ঠিক হয়ে যাবে, সমস্ত মানুষ একসাথে থাকবে, সবাই পরস্পরকে অনেক বেশি ভালোবাসবে।
এক্স্যাক্টলি। সো গুরুর কাছ থেকে, গুরুর মুখ থেকে আরেকবার শুনতে চাই আমাদের ফেসবুকের ফ্যান পেজের ব্যাপারটি। গুরু নিশ্চয়ই বলবেন আপনি আমাদের ফেসবুকের ফ্যান পেজ ভিজিট করতে এবং সেটা কিভাবে।
ফ্যান পেজ ভিজিট করতে তো অবশ্যই বলি, আপনারা আপনাদের ফেসবুক সার্চ বারে যান, সার্চ বারে গিয়ে লিখুন DHAKA ঢাকা স্পেস FM স্পেস 90.4, সার্চ দিয়ে যে ফ্যান পেজটি পাবেন যেখানে লাইকের সংখ্যা
2,50,000
প্লাস, এখনই না বললি 2,42,000 না কত,
48 বলেছিলাম।
আচ্ছা মানে এভাবে বাড়তেছে,
ধীরে ধীরে
ধীরে ধীরে তো না, আমি তো মনে হচ্ছে জ্যামিতিক হারে বাড়তেছে, 2,50,000 প্লাস, যেখানে আপনারা চাইলেই লাইক দিয়ে আমাদের কমেন্টস, আমাদের পোস্ট অলরেডি আপলোড করা হয়েছে সূচনার ছবি সম্বলিত, যেখানে আপনারা হাজার হাজার লাইক কমেন্টসে ভরিয়ে ফেলেছেন এর মধ্যে।
এক্স্যাক্টলি। এবং যে বন্ধুটি সর্বাধিক আমাদের আজকের পোস্ট শেয়ার করবেন সেই বন্ধুটি আগামী সপ্তাহে সুযোগ পাবেন গুরু হিতেশামের সাথে কথা বলবেন।
আরেকটি কমেন্টস চোখে পড়লো, সেটি হচ্ছে সাইদুদ্দিন, যিনি লিখেছেন যে তাকে উইশ করতে, তাকে চমকায় দিতে, তাকে সারপ্রাইজ দিতে, আমরা দেখি তাকে সারপ্রাইজ একটা দিয়েই ফেলি।
আচ্ছা, এর মাঝে কিছু কমেন্ট আমি পড়তে থাকি, যেমন আছে নূর হোসেন, ওই সেই কথাগুলো লিখেছেন চলো আকাশ ছুঁয়ে দেখি, এন্ড আছেন এই মুহূর্তে অপু, ওকে উনি আছেন আমাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া থেকে, রনক হাসান জুবেল আছেন, উনি আবার ওনার ফোন নাম্বার খুব সাহস করে কমেন্টে দিয়ে দিয়েছেন, লিখেছেন যে আমাকে ফোন করুন। ওকে, আরমান বিন আরাফ আছেন আমাদের সাথে,
ওকে, রাশেদুল ইসলাম রাশেদ আছেন, আছেন মিজানুল হুদা খান এবং এই মুহূর্তে যুক্ত হয়েছেন মঞ্জুর আলম। মিজান আছেন আমাদের সাথে এবং আছেন আল নোমান, অনামিকা রয় পর্ণা আছেন, গুরুকে হ্যালো জানিয়েছেন, আরমান বিন আবরও কমেন্ট করেছেন আমাদেরকে, শাহিন সিয়াম আছেন, আছেন চন্দন রয়, মোহাম্মদ মুরাদ হোসেন যুক্ত হয়েছেন এবং আছেন মোহাম্মদ রিজওয়ান মন্ডল। এবং বন্ধু আপনিও নিশ্চয়ই কানেক্টেড হতেছেন, কমেন্ট করতেছেন আমাদের ফেসবুকের ফ্যান পেজে যে পোস্ট আপলোড করেছি সেখান থেকে, তো চলে আসুন, ভিজিট করুন এবং কমেন্ট করুন। আর যেভাবে আসবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের সার্চ বারে যাবেন এবং টাইপ করবেন ঢাকা FM 90.4, লিখে সার্চ করলেই অনেকগুলো পেজ পাবেন, যেই লাইক মানে যেই পেজে লাইক দেখবেন যে 2,50,000 প্লাস, সেই পেজটিতে আসুন, লাইক করুন এবং আমাদের যে পোস্ট আপলোড করেছি সেই পোস্টে আপনি লাইক করুন, কমেন্ট করুন অনেক করে এবং বেশি বেশি করে শেয়ার করুন।
আমরা একটি কমেন্ট চোখে পড়লো, ফেসবুকের একটি কমেন্ট, সেখানে সাইদ জানিয়েছেন যে তার আজকে জন্মদিন, সো একটা যদি সারপ্রাইজ গিফট আসতো, সো আপনি বলেছেন আমিও হাজির হয়ে গেছি সাইদ, এই এই সারপ্রাইজিং প্যাকেজ, এই গানটি শুধুই আপনার জন্য ডেডিকেট করা। এভাবে সারপ্রাইজ দেওয়ার উদ্দেশ্য একটাই, যে আপনিও আপনার ভালোবাসা দিয়ে, আপনার সারপ্রাইজ দিয়ে আপনার আশপাশের মানুষগুলোকে ভালো রাখুন, পরস্পরকে ভালোবাসুন। দিস সং ডেডিকেটেড ফর ইউ সাইদ। সাইদ আপনি কি আছেন আমাদের সাথে?
থ্যাংক ইউ,
থ্যাংক ইউ গুরু। দিস সং ফর ইউ, আমাদের সাথে থাকুন।
আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা, আজকে যোচনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা,
জন্মদিনে অনেক শুভেচ্ছা থাকবে,
পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা, মুখরিত হবে দিন গানে গানে আগামী সম্ভাবনা, পৃথিবীতে শুভেচ্ছা তোমার,
জন্মদিনের অনেক শুভেচ্ছা মিস্টার সাইদ। সাইদ ভাই ভালো থাকবেন, জীবনটাকে অনেক বড় করে বাঁচবেন, আপনার জন্য অনেক
ধন্যবাদ গুরু, ধন্যবাদ
গুরু, রাখবেন। আমি চাই যে যেভাবে আপনাকে সারপ্রাইজ করার চেষ্টা করলাম, আপনাকে ভালোবাসার একটা গ্রেট অ্যান্ড গিফট লক্ষ লক্ষ লিসেনের পক্ষ থেকে আপনার কাছে পৌঁছে দিলাম, সবাইকে সাথে নিয়ে আপনার জন্য অনেক অনেক দোয়া করি, জীবনে অনেক সুস্থ থাকুন এবং মানুষকে এভাবে আপনিও ভালোবাসুন।
আমরাও দোয়া করি আল্লাহ যেন আপনাকে ভালো রাখে, সবার ভালোবাসা নিয়ে আপনি যেন ভালো থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন, সবাইকে আনন্দ দেওয়ার জন্য আপনার মতো গুরু আসলো প্রয়োজন ছিল আমাদের, আপনাকে ধন্যবাদ, আপনার সুস্বাস্থ্য কামনা করি,
ভালো থাকবেন,
আসসালামু আলাইকুম।
আমরা কথা বলছিলাম এবং আমরা কথা বলছিলাম একটা সারপ্রাইজ গিফট দেওয়ার জন্য এবং আমরা কথা বলছি এখন আমাদের আজকের অতিথি বন্ধু সূচনার সাথে, যিনি অলরেডি আমাদের সাথে অনুষ্ঠানে তার জীবনের কথা উপস্থাপন করছেন। ছোট্ট একটা বিরতিতে গেছিলাম, ফিরে এসেছি, আবার চলে যাচ্ছি সূচনার কাছে। আপনি বলছিলেন যে আপনার সমস্ত কিছুই তার গায়ে শোভা পাচ্ছে, ইভেন আপনার হাতের আংটিটা পর্যন্ত নিয়ে গেছে, রাইট?
জি,
তারপর থেকে
কি এরপর অ্যাকচুয়ালি শুরু হয় আমার জীবনের সেই নির্যাতিত দিনগুলো। তারপরে আমার হাজবেন্ড 6-7 দিন পর চলে যায়, চলে যাওয়ার পর আমার সাথে কন্ট্যাক্ট খুব কম করে, ফোনে কথা কম হয়, আমি যদি বলি আমার আব্বুকে কল দাও, সে আমার আব্বুকে কলই দেয় না, সে কল দেয় সেই আমার দেবরের শ্বশুর বাড়িতে ফোন দেয়। তো এদিকে এরই মধ্যে সে আমাকে যখন দেখেছিল, আমি যখন বললাম যে তুমি আমার স্বর্ণগুলো কেন দিলা, তারপরে আমি যখন বললাম আমার পাসপোর্ট কেন করো না, পাসপোর্ট করানিও আমাকে অনেক আমাকে থাপ্পড় দেয় আর অনেক কিছুই করে। ওকে মানে বোঝানোর চেষ্টা করি যে তুমি আমার সাথে এমন কেন করো, বিয়ে মানে তো বন্ধন, সারা জীবন একসাথে পথ চলার,
আব্বুর কথাগুলো মনে করে ওকে আমি কোনো উত্তর দিতাম না কখনোই। ভাবতাম যে উপরে একজন আছে যিনি সবকিছুই দেখে আর সবকিছুই লক্ষ্য করে, আমি যদি ভুল করি সেটাও লক্ষ্য করে, সে যদি ভুল করে সেটাও লক্ষ্য করে। এক সময় না এক সময় সেই বিচারটা করবেন। তো এর মধ্যে আমার শাশুড়ি, আমার যে ননদ, পাঁচ ননদ, ওরা সবসময় বাড়িতে আসতো, এসে বিভিন্ন ধরনের কথা বলতো। একসময় আমাকে চোর বলে, আমি তখনও চুপ থাকি। একবার আমার এক চাচা শ্বশুরের ছেলে বিদেশ থেকে আসে, ওরে পরিচয় করা দেয় আমার দেবরের বউর সাথে, আমার সাথে পরিচয় করা দেয় না, আমার সামনে থেকে সে শুধু ওরেই পরিচয় করা দেয়। পরে আমি যে জিজ্ঞেস করি, আপনি আমার ব্যাপারে কিছুই বললেন না, বলে তুমি তো থালা বাসন মাজতেছিলা, তোমার ব্যাপারে কি বোঝাই দেব, তোমার ব্যাপারে বোঝানোর কি আছে। তখন আমি আমি কি বলবো, আমি কিছুই বলি না ওনারে। আমি আমার হাজবেন্ডের ফোন দিই, ওনার নাম্বার দিই, লুকিয়ে মোবাইল নিয়ে ফোন দিই যে এরকম করলো, বলে যে তুমি আমার মার কথা কেন মনে করো, আমার মা তো বৃদ্ধ, ওনার কথা মনে করার কি আছে, ওনার কথা তুমি এক কান্তে শুনবা আরেক কান্তে বের করে দিবা। পরে আমি বললাম যে আমি তোমার মার কথা শুনি না, তুমি তো তোমার মার কথা শোনো, আমাকে বলো এক কান্তে ঢুকাইতে আরেক কান্তে বের করে দিতে, কিন্তু তুমি তো তোমার মার কথা শুনেই সব করতেছো, আমার কোনো কথা তুমি গায়ে লাগাও না। তোমার মা যদি বলে যে নাসির এটা কর, হ্যাঁ তুমি এটাই করবা। তো এর মধ্যে যখন আমাকে একদিন রান্না বান্না নিয়ে অনেক কিছু বলে, তরকারি ছুঁড়ে ফেলে দেয়, আমি গরম তরকারি আমার হাতের উপর ছুঁড়ে ফেলে দেয়, আমি মোবাইল নিয়ে লুকে আব্বুকে ফোন দিই, কান্না করি, আব্বু আমাকে নিয়ে যাও, আমি এই বাসায় থাকতে পারতেছি না। আব্বু বলে মা আর কিছুদিন ওয়েট কর, আমি ঢাকা থাকি, ঢাকা থেকে কিভাবে আসবো, আর এখন তোর বাসা নিলে তোর মা হলে তো তুই চিনস, এখন তোর মা তো তোর ডাকবে না, দুই কুলের কোনো কুলই নেই আমার। তো এক পর্যায়ে আমি এই সিদ্ধান্ত নেই যে আমি এই বাসে থাকবো না, হয় মারা যাব না হলে আমি বাপের বাড়ি চলে যাব। আব্বুকে বলি আব্বু এসে আমাকে নিয়ে যাও, কিছুদিনের জন্য হলেও নিয়ে যাও, আব্বু আর নিতে আসে না। একদিন ওরা আমার শাশুড়ি তার সাথে ওর ওর বড় ভাইয়ের বউ আর মেজ ভাইয়ের বউ উস্কানি মারার জন্য আর চারজন চাচি শাশুড়ি, এরা সবাই মিলে একসাথে বসে, আমি সেখানে একা ছিলাম, আমাকে অনেক কথা বলে, আমার বাবা মা তুলে কথা বলে, আমি থালা বাসন আনতে থাকি আমার হাত থেকে টেনে নিয়ে যায়, খুবই খারাপ সেই মুহূর্তগুলা। তো আমার চাচি শাশুড়ি সবাই বলে যে তুমি ভালো না, তুমি ভালো হলে বৃদ্ধ মহিলার সাথে কেন কথা বলো। আমি তো বললাম যে হ্যাঁ আমি তো ভালো না, ঠিক আছে, কিন্তু ওনারা ভালো হতে বলেন, উনি আমার সাথে কেন এমন করে, আমি তো এখানে সংসার করতে আসছি, আমি তো ওনার সাথে ঝগড়া করতে আসি নাই, আর আমি কিছু বলি না দেখে উনি আমাকে বলেই যাবে। এরপরে নির্যাতনের মাত্রা বাড়তে বাড়তে শারীরিক নির্যাতনে ওনারা চলে আসে। তো একদিন আমি আমার নাসিরের সেজ বোনের জামাইকে যখন উনি আসে, আমি কান্নাকাটি করে বলি যে ভাই আপনি স্কুল শিক্ষক, আপনি বুঝবেন আমার কষ্টটা, আমি তো অন্যায় কিছু করি না, ওনারা অন্যায় করতেছে, আমি কিন্তু এক সময় সুইসাইড করব যদি ওনারা এরকম করে, কারণ আপনি আমার বাড়ির অবস্থা জানেন, আমার মাও আমাকে বাড়িতে দেখতে পারে না, আমি বাড়িতেও যেতে পারছি না। তো উনি আমাকে বলে যে ভাবি আপনি অ্যাকচুয়ালি কি চান, আপনি বলেন, আমি আপনাকে দেখতেছি অ্যাকচুয়ালি আপনি এখানে থাকতে পারবেন না, ওনারা আপনাকে বাঁচতে দেবে না, আপনি যদি এখান থেকে নাও যান কিছুদিন পরে ওনারাই আপনাকে মেরে ফেলবেন, এটা নতুন কিছু না। উনি আমাকে আমাকে একটু ট্রলি ব্যাগ দিয়ে যায়, ওই ট্রলি ব্যাগে আমার কিছু কাপড় চোপড় ভরে আমি যখন নিয়ে আসি, আমার শাশুড়ি ওই ট্রলি ব্যাগটা নিতে দেবে না, বলে যে এটা আমার পোলাই দিয়ে গেছে, তুই কেন নিয়ে যাবি। আমি আমি কিছুই বলি না, আমি ট্রলি ব্যাগটা ওনার হাত থেকে নিয়ে চলে আসি আমার সেই ননদের জামাইয়ের সাথে। উনি আমাকে নিয়ে আসে আমার বাবার বাড়িতে। নিয়ে আসার পরে আমার বাবাও সেই মুহূর্তেই ঢাকা থেকে চলে আসে আর কি, ওনার সাথে দেখা হয়। তো আমার বাবাকে ধরে আমি অনেক কান্নাকাটি করি, আম্মুর মন খারাপ ছিল। এই জন্য খারাপ ছিল না যে আমি চলে আসছি আমার শ্বশুর বাড়ি থেকে অনেক কষ্ট করে, এর জন্য খারাপ ছিল না, খারাপ ছিল এর জন্য যে আমি আসলাম কেন, এখন ওনার ফ্যামিলিতে একজন মানুষ বেড়ে গেল। তার মধ্যে নাসিরকে ফোন দেওয়া হলো, সেও বলল নাকি আমার দোষ, আমার কোনো কথাই শুনল না, আমি কেন আসলাম এই কোশ্চেনে করল। এরপরে আব্বু অনেকবার ফোন দেয়, আমার খালারাও ফোন দেয়, কিন্তু ও সেভাবে রিসিভ করতো না, আমার ফোন ধরতো না, কখনই কন্ট্যাক্ট করে নাই, ওর ফ্যামিলি কেউ আমার সাথে কন্ট্যাক্ট করে নাই। আমি অনেক চেষ্টা করছিলাম কথা বলার, কিন্তু কেউই কথা বলে নাই। তো এভাবে আমি কিছুদিন চললাম। আমাকে কখনই দেখতে পারত না, উনি আমাকে বাড়িতে সহ্য করত না, শাশুড়ির মতো ট্রিট উনিও করত। আব্বু এসে দেখতো ঢাকা থেকে যে আমার মা আমার সাথে কিরূপ খারাপ ব্যবহার করতেছে। তো আব্বু একসময় বলে যে চল আবার ঢাকা চলে যাই, তুই গ্রামে তোরে নিয়ে আসছিলাম, তুই তোর গ্রামে বিয়ে হয়েছে তাই সবাই গ্রামে চলে আসছি, চল আবার ঢাকা চলে যাই, ঢাকা তো আমাদের আছেই একটা ঠিকানা, ওখানে তুই আর আমি থাকবো, আমারও আর এই জ্বালা সহ্য হয় না, চলে আসি আবার সেই মিরপুর। আসার পরে আম্মুকে রেখে, আমার দুজনকে রেখে চলে আসি। আমি আসার পরে আমার বোনদের উপরও অত্যাচার করে, তারপর আমি আমার দুইটা বোনকেও নিয়ে আসি, পুরো ফ্যামিলি আমি লিড দেই, ফটোগ্রাফিতে ভর্তি হই পিতুরেজা স্যারের কাছে, আর সাথে সাথে আইএলটিএস করি। তাও একটা ওয়েটিং মানে একটা অপেক্ষা করতাম যে হয়তো কোনোদিন নাসির আসবে, এসে বলবে সূচনা চলো যাই, কিন্তু কখনো আসে নাই। কখনো এসে আব্বুর কাছে যদি একবার ফোন দিয়ে বলতো যে আব্বা ভালো আছেন কিনা, আব্বু অন্তত শান্তি পেত, কজ আব্বুর মনে একটা ধারণা ছিল যে ওর সাথে বিয়ে হয়েছে, অ্যাটলিস্ট ও আসবে একদিন আমার মেয়েকে নিতে। আব্বু আমাকে বলতো সূচনা দেখিস নাসির একদিন আসবে, কিন্তু ও আসে নাই। এর মধ্যে 3 বছর চলে যায়। এরপর শুনি ও একদিন হুট করে দেশে আসে, এসে গাজীপুরের কোন মেয়েকে বিয়ে করে, বিয়ে করে ও আবার লুকায় লুকিয়ে চলে যায়, কাউকে জানায় না, ওর বাড়িতেও আসে না, গাজীপুরে এসে বিয়ে করে চলে যায় কাগজপত্র নিয়ে। ওর ছোট ভাই দেশে থাকে, ওর ছোট ভাইকে বলে দেয় যে তুই তোর ভাবিকে সঙ্গে করে নিয়ে ইটালি আসবি, আমি ভিসা পাঠাই দেব। এরপর আমাদের মাহিন ভাই জাস্টিস ফর উইমেনের ওনার সাথে আমার কথা হয়, আমার এক লয়ার বান্ধবী আমাকে বলে, যার নাম আনিকা জাইমা, ওকে আমি একটু ঘুরে ফিরে বলি কথাটা, পুরোপুরি সত্য বলি না। ও আমাকে বলে যে জাস্টিস ফর উইমেন বাংলাদেশের সবচেয়ে বড় একটা জাস্টিস সংস্থা, তুই এখানে চা, তারা ছাড়া তোর হেল্প কেউ করতে পারবে না। পরে আমি আসি জাস্টিস ফর উইমেনের FB পেজে, নক করি, মাহিন ভাইয়া আমার কথা শুনে ওনার সাথে কথা হয়, দেন তানভীর ভাইয়া, তানভীর ভাই লয়ার যিনি, ওনার সাথে কথা হয়। কথা হওয়ার পর ওনারা রায় দেয় যে ওর উপরে কেস করতে। আমি এতদিন কোনো কেস, কোনো মামলা, কোনো জিডি কিছুই করি নেই, এরপরেই আমি ফার্স্ট ওকে কেস করি। মানুষের জীবনটা এত এলোমেলো,
বোঝাই যায় না, কখনো হাসি কখনো কান্না, কখনো এতই সুখ যে রাখার সীমা থাকে না, কখনো এতই দুঃখ যে সেই দুঃখগুলো ভোলা যায় না।
আমরা আসলে চেষ্টা করেছি যে দুই পক্ষের রিপ্রেজেন্টেশন যেন প্রপারলি আমাদের এই এই অনুষ্ঠানের মধ্যে নিয়ে আসতে পারি। যদি আমরা কোনোভাবে এখন পর্যন্ত কমিউনিকেট করতে পারিনি, আমরা ছেলের বোন জামাই, ছেলের মা এবং ভাই সবার সাথেই যোগাযোগ করার জন্য আমরা চেষ্টা করেছি এবং এটি এটি প্রয়োজন আসলে যখন কোনো রকমের ঘটনা উপস্থাপিত হয় তখন বোথ পার্টির কমিউনিকেশনটা খুব বেশি জরুরি হয়ে পড়ে, যাতে করে সবাইকে আমরা সবার কথা আমরা শুনতে পারি। তবে আমরা কিছু রেকর্ডেড স্পিচ নিতে পেরেছি, তা সেই রেকর্ডেড স্পিচগুলো ব্যাক টু ব্যাক আমরা শোনাতে চাই। প্রথম রেকর্ডেড স্পিচটা আমরা শোনাতে যাচ্ছি। হ্যাঁ,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম
ভাইয়া, আমি ঢাকা এফএম থেকে বলছিলাম।
হ্যাঁ,
আতাউর ভাই বলছেন না?
হ্যাঁ
আতাউর ভাই, আমি একটা ব্যাপারে একটু আপনার কাছে জানতে চাইবো। সেটা হচ্ছে যে আপনি তো জানেন যে নাসির আপনার ভাই হয়, উনি নাসির নাসির নাসিরের সাথে তো সূচনার বিয়ে হয়েছিল, ব্যাপারটা তো আপনি জানেন। তো ওই ব্যাপারটা একটু কথা বলবো আপনার সাথে।
বলেন।
আচ্ছা, মানে সূচনার কাছে শুনছিলাম যে, যেহেতু এই প্রোগ্রামে আসছে সূচনা, সূচনার কাছে আমরা শুনছিলাম যে নাসির মানে তাকে যৌতুকের জন্য বিভিন্ন কারণে তার প্রতি নির্যাতন করেছে এবং নির্যাতন করে তাকে বাসা থেকে বের করে দেওয়ার পর সূচনাকে ডিভোর্স না দিয়েই সে আর একটা বিয়ে করেছে, ব্যাপারটি কতখানি সত্যি? আচ্ছা, সে আপনি বলছেন যে সে নিজিচ্ছায় চলে গেছে। আচ্ছা ভাই, আর একটা ব্যাপার যে সূচনাকে যে ছেড়ে দিল, যে আরেকজনকে বিয়ে করলো, আমার তো জানা মতে সূচনার মতে মানে কোন রকম ডিভোর্স হয় নাই, তো তারপরে কিভাবে সে বিয়ে করলো? আপনার না মানে সম্বন্ধী হয়, আপনার সাথে তো যোগাযোগ থাকার কথা।
না না, ওই অনেক আগে থেকে আমার ফোন টোন করে না, আমাদের যোগাযোগ নাই, ওই পারিবারিক ব্যাপারে আমাদের।
আপনি কি এতটুকু জানেন কিনা যে সে আর একটা বিয়ে করেছে? খালি এতটুকুই জানতে পেরেছেন যে সূচনা নিজের ভালো সংসার রেখেও ইচ্ছা করে বাসা থেকে বের হয়ে চলে গেছে, তাই না? এতটুকুই? এটার পিছনে কি সূচনার কোনো কারণ আছে নাকি, যে কারোর সাথে প্রেম করেছে বা কিছু এরকম কিছু কারণ আছে, না এমনি মন চাইলো ঘর ছেড়ে চলে গেল এরকম কিছু? আর কিছু আপনি জানেন না? এরপরে নাসির তাকে ডিভোর্স দিয়েছে কিনা, নাসির আর একটা বিয়ে করেছেন কিনা, এগুলো কিছুই জানেন না? এটা আমরা খবর নিয়ে শুনেছি, নাসির আর একটা বিয়ে করেছেন এবং সূচনাকে ডিভোর্স না দিয়ে, এই খবরটা সত্য? আমরা এভাবে খবর নিয়েছি। আপনি কি শুধু এতটুকুই জানেন আর কিছুই জানেন না ব্যাপারটা নিয়ে, তাই তো? আপনার সাথে কোনো যোগাযোগ নাই? যোগাযোগ কি আপনি রাখেন নাই না সে রাখেন? কেন রাখলেন না যোগাযোগ, কোনো কারণ, স্পেশাল কোনো কারণ?
কারণটা কি, কিছু
মানে আপনার কাছে টাকা পাইতো আপনি দিতে পারেন নাই? এটা কতদিন আগের কথা?
অনেক
দিন আগে। তাও কতদিন আগে? ঠিক আছে, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
আমাদের প্ল্যান ছিল যে ছেলের বোন বোন জামাই, ছেলের মা অথবা ভাইদেরকে আমরা সরাসরি ফোনে নিতে পারি কিনা, কিন্তু যেহেতু নিতে সম্ভবপর হয়নি বা তারা ফোনে আসেনি, সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছি তাদের রেকর্ডেড ফোন আলাপটা আপনাদের জন্য আমাদের প্রোগ্রাম থেকে উপস্থাপন করতে। আরেকটি ফোনে রেকর্ডেড স্পিচ আছে, সেটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি।
যোগাযোগ
আমাদের ঘর আছে দুইটা, আমরা মালিক হয়েছি চার ভাই, বুঝছেন? বাপে রেখে গেছে ঘরে ঘরে, মালিক হল আপনার চার ভাই, বুঝছেন? তাহলে চার ভাই আমার যদি ভাগা থাকি তো থাকবোই, আর তার বাকি সে যদি থাকবো দাঁড়ার মতো নেবে, আমি তার ঘরটা আমি দখল করে খাইতে পারবো, আমার ঘরটা কিছু দখল করে খাইতে পারবো, আমি ভাই জানি না। আর বিয়ে করলেও আমার আসে যায় না করলে আসে যায় না, কারণ শুনেন শুনুন, আরে আমাকে বিয়ে করে দেওয়ার পরে এক মাস পরে আমার ভিন্ন করে দিছে, এরপর আমার লোকে আর কোনো সম্পর্ক নাই, ঝগড়া তারপরে বহু দিয়েছে, তারপরে গণের লোক আমার লোকের সম্পর্ক নাই, বুঝছেন? এরপরে গণে এর মতন হ্যাঁ, আর আমরা আর একখানে যাবো, একখানে থাকিনি।
আমরা কথা বলছিলাম, আপনারা আমাদের প্ল্যান ছিল যে সরাসরি তাদেরকে আমরা ফোনে নিতে পারি কিনা, বাট তারা যেহেতু ফোনে সরাসরি আসতে পারেনি, বাট তাদের সাথে যে কথোপকথন আমাদের হয়েছিল সেই সময় সেই রেকর্ডেড স্পিচটা আপনাদের উপস্থাপন করলাম, যেখানে প্রথমে ছিলেন সূচনার শাশুড়ি এবং তারপরে সূচনার দেব। আমরা তাদের কাছ থেকে মজার একটা কানেকশন দেখতেছি আমি তিনজনের কথোপকথনে, সেটি হচ্ছে ছেলের বোন জামাই, ছেলের মা এবং তার ছোট ভাইয়ের ক্ষেত্রে একই ঘটনার সাযুজ্য দেখলাম যে তারা কেউই কিছুই জানে না, কেন যে কিছুই জানে না সেই ব্যাপারটা ভেবে অবাক হচ্ছি, কারণ সবার ক্ষেত্রেই একরকম না বলার একটা টেন্ডেন্সি, ব্যাপারগুলো সম্বন্ধে আলোকপাত না করার একটা টেন্ডেন্সি, ব্যাপারটাকে এড়িয়ে যাওয়ার একটা একটা চেষ্টা আমার কাছে প্রতিভাত হয়েছে কথাগুলো শুনে, এবং এই বিষয়গুলো মা হয়ে তার ছোট ভাই হয়ে বোন জামাই হয়ে কেউই কিছু জানবে না, একজন মানুষকে ওইখান থেকে চলে আসতে হলো, সে আরেকটি জায়গাতে বিয়ে করেছে এবং কি অবস্থার প্রেক্ষিতে সূচনাকে ফিরে আসতে হলো, সেসব কোনো বিষয়গুলোই জানবার কথা না, এটা আমার কাছে কিন্তু একটু অস্বাভাবিক মনে হচ্ছে, যেহেতু একই পরিবারে একই জায়গাতে ওরা দীর্ঘদিন ধরে ছিল। সবকিছু শুনে আপনার কাছে কি মনে হচ্ছে সূচনা?
ছোট ভাই আর মাসি আমার হাজবেন্ড, এই দুজন কিন্তু একই সাথে ইতালিতে থাকে তোরিনোতে, আর ওর বড় বোনের যে ছেলে মানে ভাইগনা, এই তিনজন একই সাথে তোরিনোতে থাকে, আর ওদের আত্মার খবর জানে। ইদানিং আমরা গোপন সূত্রে জানতেও পেরেছি যে ও যে গাজীপুরে বিয়েটা করেছিল, তো ওই বিয়েটা ওই গাজীপুরের আত্মীয়টা হচ্ছে ওর ছোট ভাইয়ের শ্বশুরবাড়ির ফ্যামিলি, ওর ছোট ভাই শ্বশুরবাড়ির ফ্যামিলি মিলেই ওকে গাজীপুরে বিয়েটা করাইছে, আর এখানে ওর ছোট ভাই বলল ও কিছুই জানে না, ওর আলাদা হয়ে গেছে, কিছুই জানে না।
নাসিরের সাথে কি কোনোভাবে আপনার যোগাযোগ হচ্ছে বা হয়েছে এর মধ্যে?
এর মধ্যে আমি ওকে অনেকবার ফোন করেছি কিন্তু আমার ফোন ধরে নাই, আমার নানুকে দিয়ে ফোন করানো হয়েছে, বোনকে দিয়ে ফোন করানো হয়েছে, খালাতো বোনদের ফোন করানো হয়েছে, ও সবাই ফোন দিয়ে আমাকে খারাপ বলে, আমি নাকি ভালো না, আমি কি কি করছি, ওর মাকে মারছি নাকি কি করছি, পরে এসব কথাবার্তা অ্যাকচুয়ালি অযৌক্তিক। তো আচ্ছা যাই হোক না কেন, একটা ফ্যামিলি ভাবে একটা পরামর্শ হয় যে দুই ফ্যামিলি মিলে বসো, কার কি দোষ বের করো, সলভেন্স করো, এটাও তো করতে পারো, কিন্তু না তুমি আমাকে নিতে আসবে না, তিন বছর চলে গেলো আরেকটা বিয়ে করলা, এটা কোন ধরনের নীতি, এটা তো একটা ক্রাইম।
আপনার ওইখান থেকে চলে আসা আজ কতদিন?
তিন বছর।
কি ভেতরে ভেতরে অপেক্ষায় ছিলেন যে সবকিছু ঠিক হয়ে যাবে?
হ্যাঁ, আমার আব্বু সবসময় বলতো যে সূচনা তুই পড়াশোনা চালাই যা, তোর আইএলটিএস কমপ্লিট কর, ফটোগ্রাফিটা কর, দেখবি এক সময় ও চলে আসছে, এসে দরজার নক দিয়ে বলবে যে সূচনা দেখো আমি চলে আসছি।
এটার পেছনে কি আপনার পক্ষ থেকে কোনো এফোর্ট ছিল যে কিভাবে তার সাথে যোগাযোগ রাখা যায়, কিভাবে অন্য কারোর সাথে কমিউনিকেশন রাখা যায় যাতে সম্পর্কটাকে রিবিল্ড করতে পারেন, আপনি এরকম কোনো এফোর্ট কি ছিল?
আমি ওকে ফোন দিতাম, আর ওর ফ্যামিলির মধ্যে যাদেরকে ফোন দিয়েছি তারা কেউ ফোন রিসিভ করতো না, আর ওর যে সেজ বোন জামাইয়ের কথাটা আপনি শুনলেন, উনি কিন্তু আমাকে বাড়িতে দিয়ে গিয়েছিল, উনি স্কুল শিক্ষক, উনি আমাকে দিয়ে গিয়েছিল কারণ ওনাকে বলেছেন যে ভাই আপনি দেখেন এই পরিবারে কিভাবে আমি থাকবো, আমি এখন মারা যাবো, আমি এখানে থাকতে পারবো না, আপনি আর এক সপ্তাহ গেলে দেখবেন আমি লাশ, কারণ আপনি দেখতেছেন চোখে, উনি আমাকে ওনার নিজের মুখে বলছিল যে ভাবি আপনি এখানে থাকতে পারবেন না, চলেন আপনাকে আমি দিয়ে আসি, উনি নিজে আমাকে রিক্সায় করে আমাকে আমার বাবার বাড়িতে দিয়ে আসি, ইভেন কি আমার বাবার হাতে বোঝায় পর্যন্ত দেয়, এরও সাক্ষী আছে যে আমার বাবার হাতে উনি বোঝাই দিয়ে গেছে যে আপনার মেয়েকে দিয়ে গেলাম সহি সালামত, আর আপনার মেয়েকে দেখেন ওর ওই বাড়িতে অনেক প্রবলেম হয়েছে, কিন্তু ওই মানুষটা আজকে দেখেন আপনাদের সবার সামনে মিথ্যা বললো। অ্যাকচুয়ালি কথা আছে না যে চোর কি কখনো চুরি করে বলে যে আমি চুরি করেছি,
আমরা আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো, আরো কিছু বিষয় খুলশা হবার বাকি আছে, এখনো ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে এখন।
এক্স্যাক্টলি বন্ধু, ছোট বিরতিতে যাওয়ার আগে জানিয়ে দিই কিভাবে ফেসবুকে ভিজিট করবেন। সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে সার্চ বারে যাবেন এবং টাইপ করবেন ঢাকা এফএম 90.4, যেখানে দেখবেন লাইকিং হচ্ছে 252,000 প্লাস, সেটি ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। প্লিজ লাইক দিন এবং সাথে থাকুন, ফিরছি একটু পরেই।
শুনছেন ঢাকা এফএম 90.4, আর এখন যাচ্ছি স্প্রিং ব্রেকে।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিং টিং স্বাদে টুইং টুইং টুইং,
চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো বাংলাদেশ তারে বুকের মাঝে ধারণ করি, চলো মানুষের ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কান্নায় আহাজারি করি, বড় ভালো লাগায় প্রাণের এ দেশটা আমার, কানে কানে শুনিয়ে যায় কিসে বাণী, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
ভালোবাসার বাংলাদেশ শুনবেন প্রতি বৃহস্পতিবার ঠিক রাত 11টায়, সারা দেশ ব্যাপী শুনতে টিউন করুন ঢাকা এফএম 90.4।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিং টিং স্বাদে টুইং টুইং টুইং,
ফিরে এলাম।
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত 1টা।
রায়া মাহমুদা, যমুনা রিসার্চ সেন্টার।
যমুনা, আমার প্রয়োজন বোধে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা, আমার প্রয়োজন বোধে।
ধাক্কা
মিলে গেলে খাপের খা, লাইফটা হয় তাই না, হাতে নাও ফোন, ওয়েলকাম রবির বোনাস হবে, যত খুশি নেচে থাকো, যত খুশি কথা বলো, যত খুশি নেচে থাকো, কথা বলো।
ভালোবাসার বাংলাদেশ
বন্ধু শুনছেন আপনি ভালোবাসার বাংলাদেশ, আর আমাদের অনুষ্ঠানটি আপনি শুনতে পাচ্ছেন ঢাকা এফএম 90.4 থেকে দ্য লার্জেস্ট এফএম রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ। স্টুডিওতে এই মুহূর্তে আছেন গুরু ইতিশাম এবং আছেন আজকের আমাদের অতিথি বন্ধু সূচনা। শুনছি তার জীবনের কথা এবং বন্ধুরা আছেন কমেন্ট করছেন, সূচনা আপুর সাথে কথা বলতে চান এটি বলে। এবং রোজিনা আছেন আমাদের সাথে, রিয়াও যুক্ত হয়েছেন, বিশ্বাস শাবনাম আছেন আমাদের সাথে, এবং আছেন এই মুহূর্তে অপু, অপূর্ব আছেন, আশরাফুল ইসলাম যুক্ত হয়েছেন, এবং যুক্ত হয়েছেন শাকিল আহমেদ। ওকে, তো আপনিও আমাদের এই ফেসবুক ফ্যান পেজে আসতে পারেন এবং কমেন্ট করতে পারেন অনেক বেশি বেশি করে। তো জানিয়ে দিতে চাই কিভাবে আসবেন, সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের সার্চ বারে যাবেন এবং টাইপ করবেন ঢাকা এফএম 90.4, লিখে সার্চ করলেই অনেকগুলো পেজ আসবে। বাট আপনি সেই পেজটিকেই বেছে নেবেন যে পেজে লাইকিং এর পরিমাণ 252,000 প্লাস। ওকে, তো প্লিজ সেই পেজটিতে এসে লাইক করুন এবং আমাদের যে পোস্ট আপলোড করেছি সেই পোস্টে লাইক করুন, কমেন্ট করুন এবং অনেক বেশি বেশি করে শেয়ার করুন যদি আপনি কথা বলতে চান আগামী সপ্তাহে গুরু হিতেশের সাথে। আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি গুরুর কাছে।
আমি সময় না নিয়ে আমি চলে যাচ্ছি সরাসরি সূচনার কাছে। শুনছিলাম তার জীবনের কথা, কিন্তু জীবন যে সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে, এনিওয়ে শুনি সূচনার বাকি বাকি জীবনের কথাগুলো।
গুরু, বাকি জীবন বলতে তো শুধুই অসহায়ত্ব, কোথাও যাই না করি না, কারণ কোথাও গেলেই প্রশ্ন উঠবে তোমার হাজবেন্ডের কি অবস্থা, তোমার শাশুড়ি কেমন আছে, ফ্রেন্ডের মুখোমুখি হতে ভয় পাই, যদি জিজ্ঞেস করে কে সূচনা তোর না কিছুদিন আগে বিয়ে হয়ে গেছে, তোর হাজবেন্ড তোর এখনো কথা বলে না, তোর হাজবেন্ড তোর নিতে আসেনি, আর সবচেয়ে বড় কথা মা কখনো সন্তানকে ফেলে দেয় না। আজকালকার যুগে অনেক মার দেখা যায় যে বাবা ফেলে চলে যায় কিন্তু মা কখনো ফেলে চলে যায় না। কিন্তু আমার মা আমাকে কখনো ফোন দিয়ে জিজ্ঞেস করে না যে সূচনা খাইছিস, সূচনা পড়ছিস, তোর বন্ধুটা কি করে রে, আমার কি তোর মনে পড়ে না। আমি আমার বোনদের সবসময় বলি যে তোরা মনে করবে না যে তোর মা নেই, সবসময় বলি যে আমি তোদের মা।
এখন যে বাড়িতে আছেন, কে কে আছেন?
এখন বাড়িতে আছি আমার দুই বোন, আমি আর আমার আব্বু। আমার মা আলাদা বাড়িতে আব্বু করে দিয়েছে হাসনাবাদে নবাবগঞ্জ, তো ওখানে আম্মু থাকে।
একা থাকার রহস্য?
একা ওখানে আমার বড় খালামনিরাও থাকে ওখানে, পাশে আমার নানির বাড়ি, মানে আমার আম্মার বাপের বাড়ি, ওখানে চলে যায় ঘুরে আসে, যখন যেমন যা করে, আব্বু টাকা দেয় উনি সে টাকা দিয়ে বাজার টাজার করে নিজের মতো ঘুরে এই, কিন্তু আমাদের দেখে না, আমাকে দেখে না, কারণ আমরা তিনটা মেয়ে, আমরা তিনটা ছেলে হতাম তাহলে ঠিকই উনি আমাদের দেখতো।
সে কি সত্যি এনজয় করতেছে তার পার্সোনাল লাইফ?
এটা জানারও আমার অনেক, এটা জানার অনেক ইচ্ছা ছিল। আমি মাঝে মধ্যে এই জন্যই আম্মুকে কল করতাম, কিন্তু কল করলে যদি আম্মুকে বলতাম আম্মু তুমি ঢাকা আসো আমাদের সাথে থাকো, বলতো আমি তো তোদের ত্যাগ করে আসছি, আমি কেন তোদের সাথে থাকবো,
কোন কারণ।
আর আব্বুর ব্যাপারে যদি বলতাম যে আব্বু তুমি আম্মুকে বলো যে আসতে, তো আব্বু একদিন আম্মুকে ফোন দেয় যে নাহার তুমি আসো এখানে, সূচনার জ্বর আসছে, সুমনার ঠান্ডা লাগছে, সিজন চেঞ্জ হচ্ছে, ওরা খুবই কষ্টে আছে। তো আব্বুকে আম্মু বলে যে আমি ওদের সবাইকে ত্যাগ করে দিয়ে আসছি, মিরপুরে আমার কেউ নাই, আমি ওই ফ্ল্যাটের জীবনেও যাবো না।
কারণ কোন?
কারণ আমরা নাকি উনাকে কষ্ট দিয়েছি, আব্বু নাকি উনাকে কোনো ছেলে দেয় নাই, উনি ডিরেক্টলি বলে যে তোর বাবা কি আমাকে ছেলে দিতে পারছে, পারে নাই, আমার বান্ধবীরা দেখ তার ছেলে আছে, আমার বোনের ছেলে আছে, কিন্তু আমার ছেলে নাই। আর তোরে বিয়ে দিলাম ছেলের জন্য, তোর জামাইও ছেলে হইতে পারে নাই, তাহলে তোরে দিয়ে আমি কি করবো, এই জন্য সে কখনোই আমাদের শান্তি দেয় নাই, সে চায় তার আমোদ আল্লাদ। আব্বু আগেই ভাবতো যে আম্মুর নামে জায়গা সম্পত্তি দিলে যা আছে সব মেয়েরাই পাবে, কিন্তু জায়গা সম্পত্তি দেওয়ার পর সে আমাদের কি দেবে? সেখান থেকে সে বেশিরভাগ যে স্বর্ণ আছে সেগুলো বেশিরভাগ সে তার বোনরে দিয়ে দিছে। আমাদের তো আমাদের জন্য কিছু রাখেই না, আমাদেরকে তো সে ত্যাজ্যই করে দিছে। এখন আমাদের দুনিয়ায় একমাত্র আমার আব্বু, আব্বুর কান্না আর আমার বোনদের কান্না একটাই হাহাকার, যে আমার মা নাই, থেকেও নাই। মা মারা গেলে অ্যাটলিস্ট বলা যায় যে মা নাই, মা মারা গেছে, বাট যে মা থেকে নাই তাকে কি বলা যায়?
ভালোবাসা বাংলাদেশ স্টুডিওতে এর মধ্যে হট সিটে বসেছেন সূচনার বাবা। আমি এক্স্যাক্টলি এতে সব জানি না যে কি প্রশ্ন তাকে করা সঠিক হবে, কোন শব্দ দিয়েই তাকে আমি অলঙ্কৃত করব, কিভাবে তার সম্বন্ধে উপস্থাপন করব। সে যে একজন ব্যক্তি মানুষ, জীবন সংগ্রামে সর্বোচ্চ রকমের স্যাক্রিফাইস করার পরেও যাকে পরাস্ত হতে হয়েছে প্রতি মুহূর্তে, তাকে কিভাবে রিপ্রেজেন্ট করা উচিত লাখ লাখ মানুষের সামনে, সর্বোপরি জানার বড় ইচ্ছে কোন মাটি দিয়ে গড়ায় এ মানুষ। এখন এই মানুষ পৃথিবীতে এক্সিস্ট করে, এমন মানুষ এখনো তাহলে পৃথিবীতে আছে? বারংবার বহু মানুষের মুখে বলতে শুনি কিছু মানুষের জন্য পৃথিবীটা এখনো ব্যালেন্স হয়ে আছে, স্রষ্টা এখনো প্রলয় দিয়ে গোটা পৃথিবী উলট পালট করে দেননি। যে অল্প সংখ্যক কিছু মানুষ পৃথিবীটাকে ব্যালেন্স করে রেখেছে, ভালোবাসাটাকে জিইয়ে রেখেছে, পৃথিবীটাকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে রেখেছে, এখনো সিংড়ায় ফুক যাদের কারণে পড়েনি, সে মানুষদেরই কি একজন? সূচনার বাবা কেমন আছেন আপনি? স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের স্টুডিওতে।
আলহামদুলিল্লাহ ভালো আছি। যেমন দেখছেন আমাকে এখন অনেক কষ্টের মধ্যে বেঁচে আছি। আমার তিনটি সন্তানকে নিয়ে আমার তো মরার কিছু নেই। মেয়েটাকে বিয়ে দিয়ে চাইছিলাম যে সংসারটা আমরা শান্তিতে গঠন করবো, কিন্তু আল্লাহর কপালে সুখ ছিল না, মা সুখ দিল না। এখন আমি নিজে মা, নিজে বাবা, নিজে সবকিছু নিজে রান্না করি, নিজে খাওয়াই, সকালে নিজে অফিসে যাই। হাতে ফিরে আসি, ওদেরকে নিজে হাতে খাওয়াই, আবার সকালটা অফিসে। আমার তেমন কেউ নাই যে ওদেরকে হেল্প করবে, সবই আমার করতে হয়। আমার চাকরির উপরে ওদের নির্ভর, চাকরি করলে ওরা খেতে পারবে, নাহলে পারবে না। এই অবস্থায় আছি, না আমার বেঁচে আছি। তবুও আমি মাথার প্রতি টেনশন নেই না, যদি আমি বেশি টেনশন করি তাহলে মারা যাব। মারা গেলে ওদেরকে কে দেখবে? ওদেরকে দেখার মতো কেউ নাই। আমি যতটুকু পারি ওদেরকে নিয়ে একটু আনন্দে থাকতে চেষ্টা করি। তোর মা নেই তো কি হয়েছে? আমি তো আছি, আমি যে পর্যন্ত বেঁচে আছি পড়ালেখা করবি, আনন্দ করবি। আমি মরে গেলে তখন যতটুকু তোরা যেটা পারবি সেটা করবি। আমি বেঁচে থাকতে আমার মাদের মেয়েটাকে বলি, আমি বেঁচে থাকতে পড়ালেখা করা, যে পর্যন্ত পারো পড়ালেখা করা, আমি মরে গেলে আর পারবে না। আমার ছোট বাচ্চাটা আমার গলাটা দৌড়ে কান্দে, মার কথা মনে করে না যে মা লাগবে না। আমি এখন চলে আসছি, আমার বলছে তাড়াতাড়ি চলে আসো, রাত্রেবেলা আমি না ফিরলে ঘুম আসে না। আমার জন্য বসে থাকে, আব্বু আসবে তারপর ঘুম আসবো, মার কথা মনে করে না। আমি বিয়ে করার তিন চার বছর পরে থেকে আমার জীবনটা কষ্টে ভরে গেছে, আমার ফ্যামিলি আমি ছেড়ে দিছি। এই শুধু চিন্তা করছি যে আমার তিনটা বাচ্চা আছে, ওদেরকে রেখে আমি অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারি না। আমি জীবনটা এরকম হলো কেন, আমি সেটাও বুঝতে চাই না। আল্লাহ আমার দিকে কেন ফিরে চায় না, আমাকে কেন অত কষ্ট দেয়, নাকি আমাকে পরীক্ষা করতেছে? আমার মেয়েটা আমার সাথে সাথে ওইও কষ্ট করতেছে, ওকে এত বুঝাইতেছি তারপর তো প্লাবল মানুষ বুঝতে চায় না। এখন গুরু আপনি বলেন আমি কি করতে পারি, আমার জীবনটা কি করলে সুন্দর হবে? এত শখ করে বিয়ে দিলাম, বিয়েটা দিলাম একটা কারণে, মেয়েটাকে বলতাম স্বামীর ঘরে তুমি খুব সুখে থাকবে, মার ঘরে সুখ করতে পারো নাই, ওখানে তুমি সুখ করতে পারবে, যদি বিদেশ যেতে পারো তুমি সুখ করতে পারবে। কিন্তু আল্লাহ সেটাও শুনল না, আমার জীবন তো অতিষ্ঠ হয়ে গেছে, আমার জীবন আর কিছু নাই, আমি তিনটা বাচ্চা নিয়ে ঢাকা থাকি, আমারও একটা কি গ্রামে, তাকে বাজার করে দিয়ে আসতে হয়, তাকে সব কিছু করে দিয়ে আসতে হয়, কিন্তু সন্তান দেখবে না, স্বামী দেখবে না। কি অপরাধ করছিলাম সেটা আমি জানি না, আল্লাহর কাছে পারছি তো আমার করতে হচ্ছে। গুরু আমার কি বলার আছে, আমি আর কি বলবো? আপনি বলেন যে একটা মানুষ কি করে এত কষ্ট করে এত কষ্ট নিয়ে বেঁচে থাকে, তার তো অনেক আগে চলে যাওয়ার কথা, তবু তো আল্লাহ আমাকে বেঁচে রাখছে শুধু তিনটা মেয়ের কারণে, মেয়ের তিনটা আমাকে আগলিয়ে রাখছে, এই কারণে আমি বেঁচে আছি। মার কথা মনে করে না, ওর মার কথা আমরা মনে করি না, আমার ছোট বাচ্চাটাও মনে করে না। আমার বলার কিছু নাই গুরু।
কি গুরু বলেন না, আজ বড় লজ্জা হচ্ছে আমার এই শব্দটা আমার নামের সাথে যুক্ত থাকার জন্য, যে প্রোগ্রামের সাথে হয়তো গুরু বলে সবাই সম্বোধন করে, আপনার মতো মানুষ যদি আমাকে গুরু বলে ডাকে এটা আমার জন্য সত্যি অনেক বেশি লজ্জার। এবং বিশ্বাস করেন আপনার কথা যখন আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, আমার মনে হচ্ছে যে আমার বাবাকে তো আমি হারিয়েছি, কয়েক বছর হলো তিনি চলে গেছেন আমাদের কাছে। আপনার মতো অনেক সাদা মাথা সিম্পল ধরনের মানুষ ছিলেন, আপনার আপনাকে দেখে যেমন ফিল হচ্ছে আমার বাবা এরকম একদম একদম সাদা মাটা ধরনের একজন মানুষ ছিলেন। বাড়ি চৌহত্তির বাইরে বের হলেই তার অ্যাক্টিভিটিস বাচ্চা মানুষের মতো এরকম হয়ে যেত। আপনি কথা বলছিলেন আর এই বিষয়গুলো মনে মনে ভাবছিলাম, বিশ্বাস করেন আপনার কথা শুনে আমি বহু বছর এই অনুষ্ঠানের সাথে যুক্ত আছি, অনেক মানুষের ইন্টারভিউ নিয়েছি আমি, কসম খোদার আল্লাহ রাব্বুল আমিন সাক্ষী, আমার ভিতরে এখন ওই ফিলটাই হচ্ছে যে আমার বাবার বাইরে বাবা বলতে যদি কারো স্বরূপ নির্ধারণ করা হয় বাবা জিনিসটা কি, সেটা যদি আমাকে কেউ বলে যে হাতে কলমে কি দেখাতে পারবা বাবার সংজ্ঞাটা কেমন হতে পারে, আমি হয়তো আপনাকে নিয়ে গিয়ে দেখাবো যে বাবা কেমন হয়, এই দেখো এই মানুষটাকে আপাদমস্তক অ্যানালাইসিস করো, এমন বিখ্যাত কেউ না, খুব সাধারণ খেটে খাওয়া একজন মানুষ, বাট এর মধ্যে বাবা নামের যে সত্তাটাকে তোমরা খুঁজো, বাবা বলতে যা বুঝায়, বাবার স্বরূপ কেমন হওয়া উচিত, বাবার রূপ রং গন্ধ কেমন হওয়া উচিত, এই মানুষটাকে কাছ থেকে দেখো চিহ্ন বুঝো, আর এটাতে তোমার পরিপূর্ণভাবে জানা হবে বাবা বিষয়টা আসলে কি। আপনার কথা শুনে আপনাকে দেখে আপনার পুরো জীবন সংগ্রাম শুনে আমার কাছে এটি মনে হয়েছে। আর যারা আমাদের অনুষ্ঠানটি শুনছেন, আপনার বাইরে যারাই এই অনুষ্ঠানের সাথে যুক্ত আছে, আমি মেঘলা আপনার মেয়ে বাকি সন্তানেরা অনুষ্ঠান যারা শুনছেন সবাই মিলে, এইসব মানুষগুলো যদি কষ্টে থাকে পৃথিবীতে, এই মানুষগুলোকে যদি আমরা ভালো রাখতে না পারি তাহলে আসলে মানে আমাদের অনেক বেশি লজ্জা পাওয়া উচিত, আমাদের আমাদের বেঁচে থাকার জন্য লজ্জা হওয়া উচিত, আমাদের পারিপার্শ্বিকতার জন্য লজ্জা হওয়া উচিত, আমাদের সামাজিক ব্যবস্থার জন্য লজ্জা হওয়া উচিত। এই মানুষগুলো অনেক বেশি ভালো থাকা ডিজার্ভ করে, কল্পনা করা যায় এত স্বার্থপর এই দুনিয়াতে এমন মানুষ আছে যে তার ভালো লাগা মন্দ লাগা সমস্ত কিছুকে এলোমেলো করে দিয়ে শুধুমাত্র তার সন্তানগুলোকে বাঁচিয়ে রাখার জন্য নিরন্তর চেষ্টা করে যাচ্ছে, কারো ব্যাপারে কোনো অভিযোগ নাই, কোনো অনুযোগ নাই, সব কিছু সহ্য করে নিয়ে কোনোভাবে দিনাতিপাত করছে, পাশে তার তিন সন্তান যেন বেঁচে থাকে, তিন সন্তান যেন ভালো থাকে, সুখে থাকে সে আশায়। বইয়ের সাথে কোনো অভিযোগ অনুযোগ নাই, যে যেভাবে বলেছে বইয়ের তারও বাজার লাগবে, সদায় লাগবে, সেই চাহিদা পূরণ করে সে আবার ফিরে আসছে শহরে, যেখানে তার তিন সন্তান আলাদাভাবে বসত গড়েছে তাকে ঘিরে, যেখানে তাকে মা এবং বাবা দুই ভূমিকায় প্রতিনিয়ত পারফর্ম করতে হয়। আপনাকে সঠিক অর্থে সম্মান জানানোর, আপনাকে চিত্রায়ণ করার ক্ষমতা আমার নাই। সূচনা, এটা এটা অনেক বেশি লজ্জার আমাদের জন্য। এই মানুষটা তার তার ভাগে যে কষ্ট পেয়েছে কোনো রকমের দোষঘাট ছাড়াই, কয়েক জনমের কষ্ট তার ভাগ্যে যেভাবে জুটেছে সেটা কোনোভাবেই সে ডিজার্ভ করে না। আজ বাইরে পৃথিবী কত বেশি মারাত্মক, কোন ধারণা আছে সূচনা আপনার কিরকমের ব্যভিচারে, কিরকমের আসক্তিতে এই পুরুষতান্ত্রিক সমাজের অনেকে পাগল হয়ে আছে নিজেদের ভালো লাগা মন্দ লাগা খুঁজতে। সেখানে আপনার বাবাও একজন মানুষ, যে স্বামী হওয়ার পরেও স্বামীর ভালো লাগা, স্বামীর জায়গা, স্বামীর দরজা পরিপূর্ণভাবে পায়নি, একদম আর্লিয়েস্ট থেকে, যখন থেকে আপনার মায়ের হাত ধরেছে। বাবা হওয়ার পরেও সত্যিকারের বাবা হওয়ার যে শান্তিটা সেটা পেতে পেতে পাওয়া হলো না। এই মানুষটাকে একতরফাভাবে আর কত ডেমনস্ট্রেট করতে হবে? এই মানুষটাকেই শুধু পৃথিবীর সমস্ত কষ্ট কেন দিনের পর দিন চোখ মুখ বন্ধ করে সহ্য করতে হবে? একটা দয়া করেন আমাদেরকে, আমাদের জন্য হয়েও বলতেছি, যারা এই অনুষ্ঠানটি শুনছে আমি সব, যদি সম্ভব হয় একটা দয়া করেন, কত শীঘ্র সম্ভব নিজেকে এমন একটা স্টেজে নিয়ে যাওয়া যাতে করে এই মানুষটার চরণে আপনার সফলতাটাকে ফুল হিসেবে অর্পণ করতে পারেন। এই একটাই ভাষা আছে যে ভাষাটাতে সে সন্তুষ্ট হবে, এই একটাই অ্যাক্টিভিটিস আছে যে অ্যাক্টিভিটিস দিয়ে তার এই স্যাক্রিফাইসকে পরিপূর্ণভাবে মূল্যায়ন করা হবে। আর ডেমনস্ট্রেট করার সুযোগ নাই, এখন সময় এসেছে তার জীবদ্দশায় কিছু একটা রিটার্ন তাকে দেখানোর, যে বাপ আজন্ম কাল তুমি কষ্ট করে গেলে, তুমি কখনোই ভুল ছিলে না, তোমার মতো মানুষ, ভালো মানুষ কখনো ভুল হতে পারে না। তুমি যদি ভুল হও, তুমি যদি মিথ্যা প্রমাণিত হও, এ পৃথিবী তার এক্সিস্ট করে না, এ পৃথিবী তখন ধ্বংস হতে বাধ্য। এইরকম ভালো মানুষগুলো যদি পৃথিবীতে মূল্যায়িত না হয়, তাদেরকে মূল্যায়ন করার, তাকে ট্রিবিউট দেওয়ার, তার পায়ে সম্মান অর্পণ করার একটাই মাত্র মাধ্যম নিজেদেরকে সফল করে তার সামনে উপস্থাপন করা, আর কোনো ভাষা নাই। কিন্তু তো এটার জন্য আর কত দিন অপেক্ষা করতে হবে, আর কত মুহূর্ত অপেক্ষা করলে আপনি এরকম একটা ট্রিবিউট এই মানুষটাকে দিতে পারবেন? আর কোনোভাবে তার মূল্যায়ন করা যায় না, যে কাজ উনি দিনের পর দিন করে চলেছেন, যেভাবে উনি স্যাক্রিফাইস করে চলেছেন, কি পেলেন বলেন তো জীবনে?
আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আমার বাবা। আমরা যদি তিন বোন বেঁচে আছি একমাত্র আমার বাবার জন্যই।
এতটুকু তো আমরা জানি, আমি বলছি ইন রিটার্ন আর কতদিন অপেক্ষা করতে হবে আপনাদের তরফ থেকে, স্পেশালি বড় মেয়ে আপনি বাড়ির, আপনার তরফ থেকে তার পক্ষে শ্রদ্ধার্ঘ অর্পণ করার একটাই মাত্র মাধ্যম সফল কাম হয়ে তার সামনে দাঁড়ানো, সেই দৃশ্যটা দেখতে আর কতদিন দেরি করতে হবে?
গুরু, আমি এখন চাচ্ছি যে আমার আব্বুকে কিছু একটা, আমি নিজে সফল হয়ে আব্বুর সামনে দাঁড়ানো, যে আব্বু দেখো তোমার মেয়ে আজকে সফল হয়েছে। আমার আব্বুর অনেক ইচ্ছা যে সে তার মেয়ের নামে পরিচিত হবে। আব্বুর ইচ্ছা যে আমি রাস্তা দিয়ে যেমন হেঁটে যাব, আমাকে বলবে, আমার যারা আছে আশেপাশে বলবে যে ওই দেখ সূচনা, সূচনা আর সালামের মেয়ে যাচ্ছে, ওই যাচ্ছে সূচনা সালাম, তার বাবা হচ্ছে উনি।
এখন পর্যন্ত প্রোগ্রেসটা কি সেটা আমাকে বলেন।
এখন আমি আইএলটিএস করছি, আমার ইচ্ছা কানাডা যাওয়ার, ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি হওয়ার, ফটোগ্রাফার হওয়ার, যাতে দুনিয়াতে আমি কিছু একটা করতে পারি, আমার নামটা সবার কাছে মানে ফেমাসনেস, যেটা ফেমাস হতে চাই। ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমি অনেক বড় একটা ফটোগ্রাফার হব, কিন্তু তার জন্য একটা ক্যামেরা দরকার, অনেক এক্সপেন্সিভ একটা পেশা এটা, কিন্তু আমাদের অত অ্যাবিলিটি নেই যে আমরা এত কিছু করতে পারি। তবু হাঁটছি আমি গুটি কয়েক পায়ে,
হেঁটে চলছি আব্বুর হাতটা ধরে। হ্যাঁ অবশ্যই একদিন আমি সফল হব, খুব বেশি দূরে না।
এবার কড়া কিছু কথা শোনার জন্য প্রস্তুত আছেন কি?
জি
শিওর।
জি শিওর।
অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি আমরা, আপনার কি মনে হয় না যে প্রফেশনের সাথে যুক্ত হয়েছেন আপনি সেটা একটু বিলাসিতার পর্যায়ে পড়ে? আপনার কি মনে হয় না ফটোগ্রাফিকে ঘিরে যে কর্মবাজার তৈরি হচ্ছে সেটা এখনো অনেক বেশি দূরে? আপনার কি মনে হয় না যে ওভারনাইট ফটোগ্রাফি প্রফেশনের সাথে সম্পৃক্ত থেকে নিজেকে স্ট্যাবলিশ করার সুযোগ অনেক বেশি পথটা কণ্ঠকাকীর্ণ? আপনার কি মনে হয় না যে এমন কোনো কাজের মধ্যে আপনার ইনভলভ হওয়া উচিত? বাড়ির বড় মেয়ে হিসাবে আপনার বাবা যেখানে নিজের রক্তকে নিলাম করে চলেছে প্রতি মুহূর্তে, আপনার বাবা যেখানে নিজের কলিজাটাকে নিলাম করে চলেছে প্রতি মুহূর্তে, আপনার বাবা যেখানে নিজের ভালো লাগা মন্দ লাগাকে সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়েছে বছরের পর বছর, সেখানে আপনার এই স্টেজে এসে এমন কোন বিষয় যেটাকে প্যাশন বলে, শখ বলে, এমন কোন প্যাশনের মধ্যে ইনভলভ না করে এখন যেহেতু প্রয়োজন অক্সিজেন নেয়ার, আপনি আইসিইউতে অ্যাডমিট, পুরো পরিবারটা কিন্তু আইসিইউতে এখন, রাইট? কারণ রীতিমতো ধুঁকতেছে, যে কোনো সময় যে কোনো এই সংসারের প্রদীপ নিভে যেতে পারে, তখন এই সংসারের জন্য এখন প্রয়োজন হচ্ছে অ্যাকচুয়ালি অক্সিজেন মাস্ক। তা আপনার কি কি মনে হয় যে অক্সিজেন মাস্কের জায়গাটাতে ফটোগ্রাফির মতো এরকম হাই ভোল্টেজ প্যাশন হবি বা এটাকে প্রফেশন হিসেবে নেয়ার মতো পরিস্থিতি বা প্রেক্ষাপটে বাংলাদেশে তৈরি হয়েছে?
গুরু আমি অনেক চেষ্টা করি, বিভিন্ন জায়গায় স্কুলে জব করি, অনেক কাজই করি, কিন্তু আমার ফ্যামিলিকে লিড দেওয়ার মতো ক্ষমতাটা আমার হয়ে ওঠে না। আমি আব্বুকে বলি যে আব্বু দেখো না কোনো কিছু কোনো অপশন পাওয়া যায় কিনা, যে আমি কিছু একটা করতে পারি, অ্যাটলিস্ট তোমার অবর্তমানের জন্য আমি সংসারের হাল ধরতে পারি, কিন্তু কিছুই আমি করতে পারি না। ফটোগ্রাফিটা আমার হবি, হ্যাঁ ফটোগ্রাফিটা আমার হবি, কিন্তু এটা আমার প্রফেশন না। আমার প্রফেশন হিসেবে আমি ফটোগ্রাফিকে রাখবো না। আমার প্রফেশন হবে কানাডা যাওয়া, ওখানে যে কিছু একটা করা, আর যদি দেশে পারি, হ্যাঁ দেশে আমি এখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, আমার এইচএসসি পরীক্ষা সামনে, এইচএসসি ছাড়া কিছুই করা সম্ভব না। এইচএসসি পরীক্ষা শেষ করে আমি চেষ্টা করব যে ভালো কোনো কিছু করার। আমার আব্বু যা বলবে, আমি আব্বুকে বলেছি যে আব্বু তুমি যেভাবে বলবা, যেভাবে চলতে বলবা, আমি সেভাবেই করব।
দেখুন আপনাদের জীবন, আপনাদের ভবিষ্যৎ, আমার ইখতিয়ার নেই এসব নিয়ে কথা বলার। অলরেডি আপনি বলেছেন যে আপনার পূর্বতন স্বামী যে আপনাকে ডিভোর্স দেয়া ছাড়াই নতুন একটি সম্পর্কে জড়িয়ে পড়েছে, এটি যেহেতু মামলা করেছেন, এটি বিচারাধীন একটি ব্যবস্থা আছে, সেটি নিয়ে আমার কাউন্টার কমেন্টস করার কোনো সুযোগ এখানে নেই, সেটি বিচারাধীন অবস্থায় আছে। যে মানুষগুলোর হাত ধরে এত বড় বড় স্বপ্ন চুরি হয়ে যায়, যে মানুষগুলো স্বপ্ন চুরি করে একটা মানুষকে অন্তঃসার শূন্য বানিয়ে রাস্তায় ফেলে রাখে, সে মানুষগুলোর পানিশমেন্ট হওয়া উচিত। নাসির, এর আগেও একটি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ ছিল যেটা আপনার মুখ থেকে শুনেছি, আপনার সাথে থার্ড টাইম আর একটি বিয়ে করেছে, এরা আসলে সম্পর্কের নিমিত্তে বিয়ে সম্পর্কে জড়িত হয় নাকি মানুষের স্বপ্ন চুরি করে নিজেরা ভালো থাকার, নিজেদের খায়েশ পূরণ করার একটা নেশায় মত্ত হয় বাইরে বিদেশে বড় উন্নত দেশে চাকরি করে লেভেলটা ভাঙিয়ে? এটা আসলে জানবার এবং বুঝবার প্রয়োজন আছে, কিন্তু এদের খামখেয়ালিপনার কারণে, এদের নোংরামির জন্য অনেক বড় বড় পরিবারের স্বপ্ন যে চুরি হয়ে যায়, অনেক বড় বড় পরিবারকে আইসিইউতে চলে যেতে হয়, অনেক বড় বড় পরিবারকে তাদের শেষ আশা সম্বলটা পর্যন্ত ধ্বংস হয়ে যায়, এইটা ভেবে দেখারও এরা প্রয়োজন মনে করে না। এদের সমুচিত শাস্তি হওয়া উচিত, এদের শাস্তি ওই লেভেলের হওয়া উচিত যাতে করে এটা একটা এক্সাম্পল হয়ে থাকে। কারণ মানুষের স্বপ্নের সাথে প্রতারণা করা, মানুষের জীবনের সাথে প্রতারণা করা, একটা ব্যক্তিকে ঘিরে গোটা পরিবারটাকে ধ্বংস করে দেওয়ার ইখতিয়ার কারো নাই। তো আমরা সেটা বিচারের উপরই ছেড়ে দিলাম, বিচারিক অবস্থার উপরে।
গুরু, এই নাসের সাথে শুধু ও একা না, ওকে যারা সাপোর্ট করেছে ওর ফ্যামিলি, তার সাথে আমার ফ্যামিলি, যারা সবাই, আমি তো ফ্যামিলিয়ার ভাবে বিয়েটা করেছি, আমি তো।
আমরা অবশ্যই সেক্ষেত্রে জাস্টিস চাই।
জি,
অনুষ্ঠানে যেহেতু একদম শেষে চলে এসেছি, শুধু একটি কথাই আপনার কাছে চাওয়ার আছে।
জি,
আপনি আজকের তারিখের পর থেকে এখন থেকে লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশ থেকে আপনাকে শুনছে, আপনার বাবার যে স্বরূপ উপস্থাপন হয়েছে এখানে আজকের এই প্রোগ্রামে, যদি চুম্বকের কোনো অংশ থেকে থাকে, বিগ পার্ট যদি থেকে থাকে, আমার আমার আজকের এই স্টুডিওটা যদি কোনো কারণে আজকে সম্মানিত হয়ে থাকে, সেটি হচ্ছে আপনার বাবার জন্য। আমি রিয়েলি অনার্ড যে এমন একজন মানুষের স্পর্শ আমার ভালোবাসার বাংলাদেশের হট সিট অলঙ্কৃত করেছে। আমি অসম্ভব রকমের সম্মানিত বোধ করতেছি যারা আমাকে গুরু বলে সম্বোধন করে, যে আমি অসম্ভব সম্মানিত হচ্ছি যে এই মানুষটাকে কাছ থেকে আমি দেখবার সুযোগ পেয়েছি। আমাকে যদি কেউ গুরু বলে সম্বোধন করে, আমি আমার পক্ষে এখনো সম্ভব তার পা জড়িয়ে ধরে ঘন্টার পর ঘন্টা বসে কাঁদতে, কারণ এরকম সম্মান কথা দিয়ে, কথার জাদু দিয়ে মানুষের কাছে হয়তো আদায় করা যায়, কিন্তু দিনের পর দিন নিজের জীবনকে স্যাক্রিফাইস করে এইভাবে টিকে থাকা, এইভাবে এইভাবে মানুষের জন্য করে যাওয়া, এটা করার জন্য ভেতরে সেরকম কলিজা লাগে, ভেতরে সেরকম মানসিক মানসিক সেরকম যোগ থাকতে হয় যে এই মানুষটির মধ্যে আছে। স্রষ্টার কাছে কৃতজ্ঞ যেমন মানুষকে আমি কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি, এবং যে কথাটা আমি আল্লাহকে হাজির নাজির জেনে বলেছি, যে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে কখনো যে তুমি বহু লোকের ইন্টারভিউ নিয়েছো, বলো যে তোমার দৃষ্টিতে বাবার স্বরূপটা কি, তাহলে আমি হয়তো এই মানুষটাকে নিয়ে যে দেখিয়ে দেবো যে বাবা বলতে এরকম কাউকে বোঝানো হয়। কিভাবে পারে একটা মানুষ বৈবাহিক সম্পর্কের পর থেকে স্ত্রীর সাথে শুধুমাত্র বৈবাহিক সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য, তার হাত ধরে যেহেতু পরিবারে আরো কিছু মানুষ চলে এসেছে, তাদের ঔরসে জন্ম নিয়েছে, তাদের স্বার্থের কথা চিন্তা করে দিনের পর দিন স্ত্রীর অন্যায় আবদার, ফালতু আবদার, উল্টাপাল্টা এই ধরনের অভিযোগ অনুযোগকে মেনে নিয়ে তার সাথে সহাবস্থান করা কিভাবে সম্ভব? একটা মানুষ কি পরিমাণ স্যাক্রিফাইস করতে জানলে, একটা মানুষ কিভাবে ত্যাগ স্বীকার করতে জানলে এটি তার পক্ষে সম্ভবপর হয়? যে মানুষটাকে দিনের পর দিন নেগলেক্ট করেছে, রিজেক্ট করেছে, প্রত্যাখ্যাত করেছে, অপমান অপদস্থ করেছে, মুখ বুঝে সবকিছু সহ্য করে নিয়েছে শুধুমাত্র তার পরিবারটাকে জিইয়ে রাখার জন্য, তাদের ঔরসে জন্ম নেওয়া সন্তানগুলোর সাথে, কতটুকু স্যাক্রিফাইস করার মানসিকতা থাকলে এই জিনিসটি সম্ভব? আমরাও তো কোনো না কোনো কারো স্বামী, কারো বাবা, একটু পানির এদিক ওদিক হলেই আমরাও তিতি বিরক্ত হয়ে যাই। তাই ভাবতেছি মানুষটার দিকে তাকিয়ে, কেমনে পেরে ফেলেছেন তিনি দিনের পর দিন, বছরের পর বছর এভাবে স্যাক্রিফাইস করে সবকিছু মেনে নিতে। তোমার সোনা লাগবে, নাও, তোমার গহনা লাগবে, তুমি নাও, তোমার ভালো কিছু লাগবে, তুমি নাও, কিন্তু ইন রিটার্ন সে কিছু করবে না। কি ধরনের নোংরা মানসিকতার ফসল যে একটা মানুষ তার আপন পেটে ধরা সন্তানকে বলে, কেন তোরা ছেলে ছেলে হয়ে জন্ম নিতে পারিসনি, তো তোদের দায় দায়িত্ব আমি নিব না। এটা কি পরিমাণ বিকৃত মানুষ, মনস্ক একজন মানুষ হলে এই কাজটা সম্ভব যে তিন তিনটি সন্তানকে রাস্তার পরে ফেলে দিয়ে চলে যায় এবং নিজের মতো করে সুখের বাসর বাঁধানোর চেষ্টা করে, যেখানে সে তার বোন তার মায়ের সাথে ঘোরাফেরা করে, কেমনে খাবার ঢুকে, ভালো খাবার যেটা কিনে দিয়ে আসে ভদ্রলোক, আর সেই খাবার গিলতে পারে কেমনে এই মহিলা, কেমনে ওই পোশাক পরে যে পোশাক কিনে দিয়ে আসে ভদ্রলোক, ওই মহিলা কেমনে ওই পোশাক পরে বাইরে ঘুরে, কেমনে ওদের সাথে হাসতে হাসতে গল্প করে, কেমনে সেই মায়ের সাথে উঠা বসা করে, সেই বোনের সাথে উঠা বসা করে, ভাবছি আর নিজের গা ঘিনঘিন করতেছে। অন দ্য আদার হ্যান্ড, যখনই এই মানুষটার দিকে চোখ তাকাচ্ছি, কি এক অদ্ভুত ভালো লাগায়, কি এক চমৎকার সুবাতাস চারিদিকে যেন দারুণ এক অন্যরকম আবহাওয়া সৃষ্টি করছে। আল্লাহ রাব্বুল আলামিন, যতদিন আপনাদের মতো মানুষের পৃথিবীতে বেঁচে থাকবে, স্রষ্টা পৃথিবী কখনোই ধ্বংস করতে পারেন না, কখনো না। আপনার মতো একজন মানুষও যদি পৃথিবীর শেষ পর্যন্ত থেকে থাকে, কখনো এই পৃথিবী প্রলয় হতে পারে না, এবং তখনও আশা থেকে যাবে, সম্ভাবনা থেকে যাবে, এ পৃথিবীটা মনে হয় আবার ঘুরে দাঁড়াবে, আবার মনে হয় ভালোবাসায় সবকিছু ভরে উঠবে। আর এখনকার যে জীবনকাল, যেভাবে আপনি জীবন পার করছেন, স্ত্রীকে আপনার বাজার করে দিয়ে আসা, সকালবেলায় রান্না বান্না করে বাচ্চা কাচ্চাকে খাইয়ে চাকরি যাওয়া, আবার ফিরে এসে তাদের দেখভাল করা, একই অঙ্গে দুই রকমের ডেমনস্ট্রেশন, একবার বাবা হচ্ছেন, একবার মা হয়ে তাদের চোখের পানি মুছিয়ে ফেলতেছেন। আমি জানি না, বিশ্বাস তো আমরা অবশ্যই করি, পরপারে অবশ্যই একটা পৃথিবী আছে, সেই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার মূল্যায়ন করবেন। এই পৃথিবীতে মূল্যায়ন করার মতো এখতিয়ার কোনো মানুষের নাই, শুনুন, আপনার মতো মানুষকে মূল্যায়ন করার ক্ষমতা অফকোর্স কারো নাই, একদম বিল গেটস থেকে শুরু করে মার্ক জুকারবার্গ কোন মানুষের এই ক্ষমতার মধ্যে নাই যে আপনার মতো মানুষের মূল্যায়ন করে, আপনার মতো মানুষের এই স্যাক্রিফাইস কে তারা সত্যিকারের মূল্যায়ন দেয়। তো অফকোর্স আমি স্ট্রংলি বিলিভ এর পরের যে পৃথিবী সেটি শুধুই আপনার জন্য, শুধুই আপনাদের মতো মানুষের জন্য। স্রষ্টা যা বলেছেন, পরবর্তী পৃথিবীর যে বর্ণনা দিয়েছেন, তা শুধুই আপনার মতো মানুষদের জন্য। আমি আপনার ব্যাপারে মোটা দাগে যদি বলেন, আমি ডিসঅ্যাপয়েন্ট সহানুভূতিশীল এই কারণে যা ঘটে গেছে আপনার জীবনে, ডিসঅ্যাপয়েন্ট এই কারণে আপনার কোনো কিছুই আর থাকার প্রয়োজন নাই। নাসিরের মতো স্বামীর তো অবশ্যই দরকার নাই, আপনার যে মায়ের স্বরূপের বর্ণনা দিয়েছেন সে মা মাকে প্রয়োজনই নাই মনের মধ্যে আর স্থান দেওয়ার। ছোটবেলায় থেকেই তো দেখে এসেছেন, বহুত সময় নিয়েছে ওই মহিলাকে বুঝতে, ভদ্রমহিলা বলেই সম্বোধন করতে পারেন, অসম্মান করার দরকার নাই, মা বলে সম্বোধনেরও প্রয়োজন আমি দেখি না। বিনিময়ে স্রষ্টা আপনাকে যা দিয়েছে, বহু পুণ্যের কপাল করে এসেছেন বিধায় এরকম একটা মানুষ পেয়েছেন যার শরীরের মধ্যে সব রকমের ভালোবাসা একেবারে খাঁচা খাঁচ ভরা। আপনার আর এই দুনিয়াতে কোনো কিছু লাগার প্রয়োজন নাই, শুধু স্রষ্টার কাছে দোয়া করেন তিনি যেন হায়াতে থাকে। আর প্লিজ সব রকমের বিলাসিতাকে বন্ধ করে ইউ জাস্ট ফোকাস অন ইওর সেলফ, যে কত তাড়াতাড়ি সম্ভব বাপের পাশে দাঁড়ানো যায়। যে পড়ালেখার কথা বললে অফকোর্স ইটস এ চ্যালেঞ্জ যে আপনি যেহেতু এইচএসসি কমপ্লিট করারও সুযোগ পাননি, ভালো একটা জব যে করবেন সে প্রেক্ষাপটটা তৈরি হবে কিভাবে, বাট তারপরেও সম্ভাবনা থাকে, অনেকেই আছে তাদের মতো করে অল্প অল্প করে এন্টারপ্রেনারশিপ শুরু করছে, শুরু করে জিনিসটা দাঁড় করিয়ে ফেলছে, করতেছে, অনেকেই করছে, অর্থাৎ স্ব উদ্যোগে যেসব স্বল্প পরিসরে বিজনেস গুলো করতেছে, অনেকে অনেক রকম ভাবে কিন্তু নিজেকে দাঁড় করিয়ে ফেলছে। শুধু দরকার অসম্ভব রকমের প্যাশন, শুধু দরকার ফোকাস, যা আমাকে অবশ্যই করতে হবে এবং করা উচিত, বিকজ আপনার এরকম পূজনীয় একজন মানুষকে ট্রিবিউট হিসেবে সেই জিনিসটা উপহার দিতে হবে যে বাবা তুমি আমাদের জন্য এগুলো করে ভুল করনি, এটা আমাদের পক্ষ থেকে তোমার উপহার, তুমি সফল হয়েছ, তুমি বিফল হওনি। এই জিনিসটা দেখানোর জন্য হলো তার জীবদ্দশা, না নিজেকে ক্ষমা করতে পারবেন না সূচনা, সে যেন জীবদ্দশায় এই জিনিসগুলো দেখা যেতে পারে। তাই আর কোনো এমন কোনো কাজে একটা সেকেন্ড সময় নষ্ট করেন না সূচনা, আল্লাহ সহ্য করবে না যেটাতে বিলাসিতার ছোঁয়া আছে। এখন পুরো সময়টা সেই পারপাসে ব্যবহার করেন যে কত তাড়াতাড়ি সম্ভব নিজেকে সফল কাম করে বাপের সামনে নিজেকে তুলে ধরতে পারেন। এট দ্য সেম টাইম খেয়াল রাখেন যে বাকি বোনগুলোকে সেভাবে তৈরি করতে পারছেন কিনা, চেষ্টা করবেন বাড়িতে কত বেশি তাকে ইনভলভ কম হতে হয়, কত বেশি তাকে কষ্ট কম করতে হয়, যাতে করে এই দেবতুল্য মানুষটার হয় না, যাদেরকে মানুষ পীর মুর্শিদ ভাবে তাদের তো মানুষ কোলে কোলে রাখে, দেখেন না কেন, আদবের কারণে, শ্রদ্ধার কারণে। তো এই মানুষটাকেও যেন সেরকম বেশি বেশি এসব কিছু করতে না হয় সেটা একটু খেয়াল রাখবেন, কারণ বহু পুণ্যের কপাল করে এসেছেন বিধায় না এরকম একটা পূজনীয় মানুষ পেয়েছেন। আপনার তো উচিত যে তার পা পর্যন্ত যেন মাটিতে, ঘরে আসার পরে যেন মাটিতে না ছয় সেই চেষ্টা করা আপনাদের, আমার ধারণা এমনই হওয়া উচিত। আপনার সফলকাম হওয়ার রাস্তায় যারা আমাদের অনুষ্ঠানটি শুনছেন সবার কাছে অনুরোধ থাকবে, যদি সম্ভব হয় এ ধরনের কোনো টেক্সট কমেন্টস বা কোনো কমিউনিকেশন যদি দিতে পারেন, যাতে করে সূচনাকে অ্যাটলিস্ট স্মার্ট গাই স্মার্ট ফেলো, সুযোগ পায়নি বিধায় চাকরির ব্যবস্থাটা করতে পারেনি, কারণ আর্লি যে বিয়ে হওয়া তারপর এডুকেশনটা কমপ্লিট করার সুযোগ পায়নি, কিন্তু আপনাদের, আপনারা তো অনেকেই আছেন যারা বিভিন্ন কর্পোরেট হাউস চালান, তাদের এই ধরনের স্মার্ট মেয়েদের প্রয়োজন পড়ে যারা বিভিন্নভাবে কাজ করে তাদের সফলতা দেখানোর ক্ষমতা রাখে এবং এক্সপিরিয়েন্সের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে পারে। অ্যাট দ্য সেম টাইম তা তো পড়ালেখা চলতেছে, তো সমানভাবেই সে ভূমিকা রাখতে পারে। এ ধরনের অফার যদি কেউ করতে চান, এ ধরনের কর্মসংস্থানের যদি কেউ অফার করতে চান, তাহলে কিন্তু আমাদের, আমরা খুশি হই এটা ভেবে যে এই মানুষটার চরণে এই শ্রদ্ধার গোটা অর্পণ করা হলো, যে না আপনি সফল হননি সেই জায়গাটা তো অন্তত ভূমিকা রাখা গেল। এ ধরনের যদি কেউ যোগাযোগ করতে চান, আমরা চাই যে অপরচুনিটি আপনি নেবেন, ঠিক আছে সূচনা। আমি অনুরোধ করতেছি সবার কাছে, উদাত্তভাবে অনুরোধ করতেছি যে যদি এ ধরনের কর্মের কোনো সুযোগ থাকে, এ ধরনের জব কোনো অপরচুনিটি থাকে, সো প্লিজ আমাদেরকে অফার করেন, আমরা সূচনার সাথে যোগাযোগ করবো। সূচনা বাবা এখানে আছেন, তারা যোগাযোগ করবে এবং যদি সম্ভব হয় সেই জবের মধ্যে ইনভলভ হবে, যাতে করে এই জবের ভেতর দিয়ে বাবাকে যে সম্মান করার কথাটা বলছি, সেই সফলতার কথা বলছি, যে আজই ওভারনাইট যদি এরকম কোনো কিছু ঘটনা ঘটে যায়, সে যদি সফল হয়ে কোনো চাকরিতে ঢুকে পরের দিন সকালবেলায় পাঁচ সালাম করে যদি বলতে পারে বাবা তোমার মেয়ে বড় হয়ে গেছে, এই যে দেখো তোমার কাজ শেয়ার করতে যাচ্ছি, আমি জবে ঢুকতে যাচ্ছি। তো এরকম একটা সিচুয়েশনের জন্য আমরা অপেক্ষা করছি, এটাই একটা বড় সুযোগ হবে বাবাকে সম্মান জানানো, রাইট সূচনা? দেখি আমরা এ ধরনের কোনো কমিউনিকেশন পাই কিনা, এবং আমরা যেহেতু খুব বেশি সময় নাই, 5-7 মিনিটের মধ্যে অনুষ্ঠান শেষ করবো, কিছু ফোন কল নিয়ে নিই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
লাইনটা কেটে গেছে, আমরা আরেকটা লাইনে যাচ্ছি, আরেকটা ফোন কল আর কি।
আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।
আসসালাম।
হ্যালো।
জি প্লিজ বলুন। লাইনটা ডিসকানেক্ট। ওকে, আমরা কয়েকটি ফোন কল নিয়ে অনুষ্ঠান শেষ করব। আসসালামু আলাইকুম।
গুরু ভালো আছেন?
জি ভালো আছি।
আচ্ছা গুরু, আমি ময়মনসিং থেকে সবুজ বলছিলাম। আচ্ছা, আমি একটা বিষয় মানে জানতে চাচ্ছিলাম যে আজকে যিনি ওই সূচনা আপুর যে বাবা আপনাদের সামনে বসা, তো উনার মানে ওই সূচনার আম্মুর সঙ্গে কি একটু কথা বলা যেতটা, মানে উনি কেন এরকম করতেছেন, এতদিন যাবৎ এই মানুষটাকে কেন কষ্ট দিচ্ছেন, তার নিজের নারী ছেড়া ধন্ত নাকি?
সত্য, বাট সবুজ এটা একটা প্রবলেম যে আর্লিয়েস্ট থেকে, যেমন ক্লাস টু তে থাকা অবস্থাতে বদমেলা যে কথাটা আপনি শুনেছেন তখন, যে তার হাতে খুন্তি দিয়ে ছেঁকা পর্যন্ত দেওয়া হয়, সো যে মানুষটা একদম আর্লি এজ থেকে মেয়ে হওয়ার কারণেই শুধু মেনে নিতে পারেনি, একটা হঠাৎ কথা বললে সবকিছু ঠিক হয়ে যাবে আমার কাছে মনে হয়নি, তাই আমি এটা প্রয়োজনই মনে করিনি। ইনফ্যাক্ট আমার কাছে এখন মনে হচ্ছে তার কোনো এক্সিস্টেন্সই যেন না থাকে, এরা যেন এমন করে ঘুরে দাঁড়ায় যাতে তার প্রয়োজনীয়তাটা ওইভাবে না পড়ে। আর এরকম একজন ভালোবাসার মানুষ থাকতে, আমি সূচনা বাবার কথা বলছি, সেখানে ভদ্রমহিলা খুব বেশি প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। পরবর্তী ফোন কলে যাচ্ছে। আমরা চাচ্ছি যে এই ধরনের যদি কোনো অফার আসে, এই ধরনের কোনো কিছু যেখানে সূচনা কাজের সুযোগ তৈরি হবে, তাহলে হয়তো আমাদের জন্য একটু ভালো হয়। আসসালামু আলাইকুম। জি সাগর বলুন। জি ভালো আছি। অনেক নয়েজ হচ্ছে। নেক্সট ফোন কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
আমি সোহেল বলছিলাম, গুরু চট্টগ্রাম থেকে।
জি সোহেল, স্বাগত জানাচ্ছি ভালোবাসা বাংলাদেশে। বলুন। জি প্লিজ বলুন। প্রচুর ফোন কল, এই কারণে আমাদেরও লাইনটা পরি ক্লিয়ারলি আমরা আমাদের কাছে আসছে না আর কি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
ফোনটা কানেক্টেড হয়ে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে,
অনেক ফোন কলের প্রেসারে আসলে আমাদের লিমিটেশনের কারণে ফোন কলগুলো আমরা ট্রান্সমিট করতে পারছি না। আসসালামু আলাইকুম।
ওকে, এর মাঝে আমাদের ফেসবুকের অ্যাড্রেসটি বলে দিই। বন্ধু, আপনি ভিজিট করুন আমাদের ফেসবুকের ফ্যান পেজে, এবং যেভাবে করবেন আপনার ফেসবুক প্রোফাইলের সার্চ বার যাবেন এবং টাইপ করবেন ঢাকা এফএম 90.4, যেখানে দেখবেন লাইকিং হচ্ছে 2,53,000 প্লাস, সেটাই ঢাকা এফএম এর রিয়েল পেজ। যাচ্ছি আরেকটি ফোন কল।
তার আগে আমি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওকে,
আমি একটু ফর্মাল র‍্যাপ আপ করছি, বিদায় নিচ্ছি তোমার কাছ থেকে। অনেক ভালো থেকো।
জি গুরু, এবং যারাই আমাকে শুনেছেন তাদের সবাইকে আমি একটা কথাই বলতে চাই, যে আমার বাবার দীর্ঘ জীবন আপনারা সবাই কামনা করবেন, এবং আমাদের এই ফ্যামিলিটার জন্য সবাই একটু দোয়া করবেন, যেন আমরা সুখে শান্তিতে থাকতে পারি, এর বেশি কিছুই চাওয়ার নেই।
অবশ্যই দোয়া করি। সূচনা বাবার কাছ থেকে শেষ কথা শুনতে চাইবো। অনেক শ্রদ্ধা আপনার জন্য, বহুদিন মনে থাকবে আপনার কথা।
আপনি বলছেন গুরু, যে আমার মেয়েকে যে বাপের পাশে দাঁড়ানোর জন্য আমার তো কেউ নাই যে আমি কার কাছে বলবো যে আমার মেয়ের জন্য একটা কোন ব্যবস্থা করে দেবে একটা করো। কিন্তু কোনো অনেকদিন আমার মোবাইলে আমি অনুষ্ঠানটা শুনে এসে রাত্রেবেলা, আজকে যেহেতু আমি সামনাসামনি পড়ে গেছি আমার ভাগ্যে জুটছে আপনার দেখা, যেহেতু আপনি আমার যেই সম্মান দিয়েছেন ভগবান পৃথিবী কেউ দিবে না এত বড় সম্মান, সেই সম্মানের কারণেই বলছি পারলে এই ফ্যামিলিটার জন্য কিছু একটা করেন। আমি তো বুঝতেই পারতেছেন আমার তিনটা মেয়ে লেখাপড়া করে আমি কিভাবে বেঁচে আছি, আমি একটা ট্যানারি জব করি মেন্টেন্যান্সে, যেভাবে কষ্ট করে বেঁচে আছি। আপনি নিজে বলছেন আমার পাশে দাঁড়ানোর মতন আমার ক্যাপাসিটি যদি সুতরাং করে দিতে পারেন আমি ধন্য, আমি সুখী। আপনি যে সম্মান দিচ্ছেন আমি আজীবন কৃতজ্ঞ, আমি আজীবন মনে রাখবো।
ভালো থাকবেন, আপনি ওটা ডিজার্ভ করেন, অনেক শ্রদ্ধা আপনার জন্য, আল্লাহ সুস্থ রাখুক আপনাকে। কয়েকটি ফোন কল নিয়ে অনুষ্ঠান শেষ করব। আসসালামু আলাইকুম।
সূচনার বাবা, আমি তার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনি ভেঙে পড়বেন না, আপনার পাশে সবসময় আমরা দোয়া নিয়ে থাকবো। আমি শুধু একটা আর একটা কথা বলতে চাই যে আমার বাবার কারণে আমি আজকে খুব মানে ভালো একটি পর্যায়ে আছি, খুব ভালো আছি, এতটুকু বলতে পারি।
কোন রকমের একটি কাজ দিয়ে যে যেটা সে ডিজার্ভ করে, যাতে করে সে সত্যিকার অর্থে বাবার পাশে দাঁড়াতে পারে এবং বাবাকে সত্যিকারের সম্মানটা দিতে পারে যে বাবা দিনের পর দিন স্যাক্রিফাইস করে চলেছে তাদের জন্য। শেষ দুইটি ফোন কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
হ্যালো,
আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। জি প্লিজ বলুন।
গুরু আমি আদর বলছি।
হ্যাঁ আদর।
হ্যাঁ গুরু, কেমন আছেন?
হ্যাঁ ভালো আছি। আদর কোথেকে?
আমি রংপুর থেকে।
রংপুর থেকে স্বাগত জানাচ্ছি ভালোবাসা বাংলাদেশে, প্লিজ বলুন।
আমি মোহাম্মদ মাসুমিল্লাহ বলছিলাম থেকে। আসলে বিষয়টা কিছু আমি সম্পূর্ণটা শুনি নাই, বাট অল্প কিছুক্ষণ শুনেছি, তো আসলে খুব কষ্টদায়ক ব্যাপার। যাই হোক, আপনি একটা ছোটখাটো জবের হিসাবে আমি একটা করতে চাই, বলতে চাই। বিমানবাহিনী জাদুঘরে আমার একটা দোকান আছে, এখানে একটা রিসেপশনে একজন একদম মানে সুসনাফর মতো কাউকে প্রয়োজন। এখন
বিমানবাহিনী জাদুঘরে আপনার নিজস্ব শপ আছে, সেখানে রিসেপশন হিসাবে নিতে চাচ্ছেন, তাই তো? হ্যালো, আপনি চাইলে আমরা কলটা ড্রপ হয়ে গেছে, আপনি চাইলে কিন্তু আমাদেরকে ইনবক্স করতে পারেন। হ্যাঁ, ইনবক্স করতে পারেন এবং সেখান থেকে আমরা নাম্বার নিয়ে নাম্বারগুলো অবশ্যই সূচনা এবং সূচনা বাবাকে দিয়ে দেবো, যাতে করে আপনাদের সাথে কমিউনিকেট করতে পারে। সো অলরেডি যারাই কমিউনিকেট করতে চান এইভাবে, এটা কোনো সাহায্য চাওয়ার কোনো বিষয় না, এটি হচ্ছে শুধুই মানুষ হিসেবে মানুষকে কোঅপারেট করা, যাতে করে সূচনা পারে তার বাবার পাশে দাঁড়িয়ে বাবাকে সেই তার বাবার যে স্যাক্রিফাইস তার রিটার্নে তাকে ভালোবাসা হিসাবে গিফট হিসাবে সে যে দাঁড়িয়েছে নিজের পায়ে সেই জিনিসটা উপহার দিতে, এটাই হচ্ছে আমাদের চাওয়া। অ্যাকচুয়ালি ইটস এ কোঅপারেশন,
এই কোঅপারেশনটা আমরা আশা করতেই পারি। আমরা কিভাবে এই কমিউনিকেশন গুলো পরে শেষ করতে পারি মেঘলা?
এক্স্যাক্টলি, আমাদের একটা ফোন নাম্বার আছে যেটা আমরা সবসময় দিই, ওই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। সেই নাম্বারটি হচ্ছে 01841904928। আবারও বলছি 01841904928। এই ফোন নাম্বারে ফোন করে আপনি কিন্তু কমিউনিকেশন পৌঁছে দিতে পারেন, আপনি আপনার যোগাযোগ করতে পারেন আমাদের সাথে, আপনি যেটা জানতে চাচ্ছিলেন। আবারও ফোন নাম্বারটি বলছি
বিমানবাহিনী জাদুঘরে তার উনার যে শপ ওর ভিতরে আছেন, সেই শপের রিসেপশনিস্ট হিসাবে আরো বিভিন্ন রকমের হয়তো ইনফরমেশন আসবে, যেই জিনিসটা তাদের কাছে যৌক্তিক মনে হবে সেই কাজের সাথে তারা ইনভলভ হবে। বাট কাজে ঢোকার যে ব্যাপারটা সেটি কিন্তু নিতান্ত আপনাদের নিজস্ব সিদ্ধান্ত, সূচনা এবং সূচনা বাবা দুজনের জন্যই বলছি, এই সিদ্ধান্তটা কিন্তু আপনাদেরকে নিতে হবে, কারণ আমাদের পক্ষে জানা সঠিক হবে না যে কে আসলে সঠিক তথ্য দিচ্ছে বা কে দিচ্ছে না। আপনারা নিজেদের মতো করে জাস্টিফাই করে দেন, আপনাদের মতো করে নিজেদের সিদ্ধান্তে সিদ্ধান্তটা নেবেন। অনুষ্ঠান শেষ করছি। আজকের আমার পছন্দের সেই বলা কথাগুলো শেষবারের মতো বলে আজকে বিদায় নিচ্ছি, বাট খুব মন থেকে কথাগুলো আসছে এই কারণে, কারণ আমার মন প্রস্তুত হয়ে আছে সূচনার বাবাকে দেখে। বাবা দোয়া করেন, আমিও রিকোয়েস্ট করছি আপনাকে আমার জন্য দোয়া করতে, আমিও তো একজন বাবা, বাট আমি জানি এরকম এতখানি পারবো না সেটা আমি নিজেও জানি, বাট এর কাছাকাছি স্যাক্রিফাইস করার মতো বাবা যেন আমি নিজেও হতে পারি। এই কথাগুলো শুধুই আপনার জন্য, আজ কলিজা থেকে কথাগুলো নিংড়ে বের হবে আমি জানি, শুধুই আপনার প্রতি শ্রদ্ধা বা আপনার প্রতি ট্রিবিউট হিসেবে আমি কথাগুলো ডেলিভার করছি। চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো সুন্দর এই দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে কানে বলি আমি তোমাকে অনেক ভালোবাসি। প্রাণের চাই প্রিয় মা, প্রিয় মা তো প্রায় বলি, আজ কেমন আমি বলতে মনে হচ্ছে প্রাণের চাইতেও প্রিয় বাবা তুমি, যেখানে বাবার রূপ এরকম সেখানে বাবার কথাই বলতে মন চাচ্ছে, প্রাণের চেয়ে প্রিয় বাবা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো এমন বাবার জন্য আরেক দফায় মরি। আচ্ছা কে ডাকে এত রাত্রে, কার আওয়াজ শুনি ভালোবাসার ফেরিওয়ালা, চলে এসো বন্ধু মাটির টানে তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
Exclusively on FusionBD.com.